Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট।
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে সবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়াত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুত তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জশু ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন এবং সবসময় চাই আপনি ভালোর দরেই থাকেন। আজ প্রেত পডকাস্টে নতুন ঘটনা লিখে পাঠাচ্ছি, ঘটনাটি কালেক্ট করেছি, ঘটনাটি ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। আশা করছি ঘটনাটি আপনার কাছে ভালো লাগবে। আমি ইমন খান বলছি ঢাকার ধানমন্ডি থেকে। ঘটনাগুলো যদি ভালো লাগে তাহলে আপনি শেয়ার করবেন। আমি চাই প্রেত পডকাস্টে দারুণ দারুণ সব ঘটনা কালেক্ট করে আপনার কাছে পৌঁছে দিতে। তবে চলুন দেরি না করে চলে যাই ঘটনায়। গায়ে হলুদের দিন রাতে আমার সত্য প্রেমিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বসলো। সাদা কাগজে গোটা গোটা অক্ষরে লিখে যায়, আমি আবারও ফিরে আসবো। মৃত্যুর খবরটি আমার কানে পৌঁছাতে হলুদ সন্ধ্যা ফেলে রেখে তার বাড়িতে ছুটে যাই আমি। রাধার সাথে আমার 7 বছরের প্রেমের সম্পর্ক ছিল। স্কুল জীবন থেকে খুব পছন্দ করতাম মেয়েটাকে। তার সাথে পরিচয়টা হয়েছিল একটু অদ্ভুত ভাবে। একবার স্কুল পানিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম আমরা কয়েকজন মিলে। ব্যাপারটা কিভাবে জানো, বাসায় ছেড়ে ফেলে পরদিন বাবা আসেন স্কুলে, ঘটনা সত্যি কিনা জানার জন্য আসেন। রাবেয়া স্যারদের চোখ ফাঁকি দিয়ে ঘটনা মিথ্যা বলে বাবাকে বাড়ি পাঠিয়ে দেয়। অথচ রাবেয়াকে তখনও আমি ভালো করে চিনতাম না। স্কুল ছুটির পর কথাটা জিজ্ঞেস করতে সে শুধু মুচকি হাসি হেসে বলেছিল, মন বলেছে তাই। কিন্তু সেদিন তার চোখে মুখে প্রতি অগাধ ভালোবাসা দেখতে পেয়েছিলাম আমি। তারপর থেকে টুকটাক কথা বলা শুরু হয় দুজনেরই। রাবেয়ার বাড়ি আমাদের বাড়ি থেকে কিছুটা পথের দূরত্ব ছিল এবং স্কুল ছুটির পর এগিয়ে দেওয়ার বাহানায় অনেকক্ষণ গল্প করা যেত মন খুলে। কিন্তু তখনও কেউ কাউকে ভালোবাসার কথাটা বলতেই পারেনি। নবম শ্রেণীতে ভর্তি হওয়ার কিছুদিন পরের ঘটনা। রাবেয়া আচমকা স্কুলে আসা যাওয়া বন্ধ করে দিল। সারাটা দিন ওর বাড়ির পাশে ঘুরঘুর করতাম মেয়েটাকে এক নজর দেখার জন্য। কিন্তু রাবেয়ার ছোট বোন ছাড়া কাউকে চোখে পড়ত না। জানাজানি হওয়ার ভয়ে তার বোনকে জিজ্ঞেস করার সাহস আমার তখনও হয়ে ওঠেনি। এই কয়েকটা দিনের ছটফট করার সময়টুকু আমি বুঝে গিয়েছিলাম, রাবেয়া আমার বোনের ভেতরে এক ভয়ঙ্কর সুন্দর স্থান দখল করে ফেলেছে। তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না আমি। দিন 15 পর সন্ধ্যার দিকে আমার রুমের জানালায় দুটো টোকা পড়ল। ধরমর করে ঝাড়া খুলতে দেখি রাবেয়া দাঁড়িয়ে আছে। রাবেয়াকে জোরে ধরে আমি যেন কান্না করেছিলাম এমন আচরণের রাবেয়া পুরোপুরি যেন হতভম্ব হয়ে যায়। জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? বললাম, কোথায় হারিয়ে গেছিলে তুমি? সে তখন বলল, নানা বাড়িতে গিয়েছিলাম, প্রচন্ড জ্বরে বিছানা ছেড়ে উঠতে পারিনি। রাবেয়াকে শক্ত করে ধরে বললাম, অনেক বেশি ভালোবাসি, থাকতে পারবো না তোমাকে ছাড়া। রাবেয়ার চোখ সেদিন আমার কথা বেজেছিল, শুধু বলল, এই কথাটা বলতে এতদিন সময় লাগে? বাকি রাতটুকু পুকুর পাড়ে বসে জ্যোৎস্নার আলোতে গল্প করে কেটে গেল দুজনের। স্কুল জীবন পেরিয়ে কলেজে উঠতেই রাবেয়ার কথাটা বাবার কানে চলে গেল। বাবা ছিলেন খুব রাগী প্রকৃতির মানুষ। তার একমাত্র মেয়ের প্রেমের প্রণয় ঠিক মেনে নিতে পারছিলেন না। তাছাড়া রাবিয়া পরিবারের আর্থিক অবস্থা একটু কম ছিল আমাদের থেকে। বাবা গিয়ে ঝামেলা বাঁধিয়ে দিলেন রাবিয়ার বাবার সাথে। দুজনের মধ্যে হাতাহাতি হয়ে গেল, গ্রামের বাজারে হয়ে গেল এই ব্যাপারটা। এ নিয়ে বিচারও বসেছিল, কিন্তু বাবার প্রতিপত্তির জোরে গায়ে আজও লাগেনি এতটুকু। উল্টো রাবিয়ার বাবাকে জরিমানা করা হয় 5,000 টাকা। এত কিছুর মাঝেও আমি ছিলাম একদম অবিচল। প্রায় বাবার সাথে ঝগড়া হতো আমার। বাড়িতে ঠুকরে রাবিয়ার প্রসঙ্গটা টেনে আনতেন তিনি। আবেগের বসে তখন মাথায় রাবিয়া ছাড়া আর কিছু যেন কল্পনা করতে পারতাম না। শেষ পর্যন্ত বাবার সাথে কথা বলাটাও বন্ধ হয়ে গেল। তারপর দুজনে লুকিয়ে কথা বলা ছাড়েনি। সম্পর্কটা ঠিক আগের মতোই ছিল আমার আর রাবিয়ার মাঝে। রাবিয়াকে কথা দিয়েছিলাম বাবাকে মানিয়ে তারপর তোমাকে বিয়ে করব। সম্মতি ছাড়া পানিয়ে বিয়ে করার মতো ছেলে আমি নই। এই পরিস্থিতির মাঝে কলেজ ছেড়ে ভার্সিটিতে পা রাখলাম আমি। রাবিয়ার বাবা মেয়েকে আর পড়াবেন না বলে কলেজ জীবনের ইতি টান দেন তিনি। উপায় না পেয়ে রাবিয়ার সাথে দেখা করতে তাদের বাড়িতে যেতে হতো আমাকে। একদিন ধরাও পড়ে গেলাম, ওর বাবার কাছে ধরা পড়লাম। আমাকে নিয়ে আবারও বিচার বসল গ্রামে, কিন্তু এবার আর বাবা তার ছেলেকে রক্ষা করতে পারলেন না। শেষ পর্যন্ত গ্রামের সবার সামনে হাত ধরে ক্ষমা চাইতে হলো আমাকে। এই খবর শুনে মা যেন স্ট্রোক করে বসলেন পরদিন, এবং আমি পুরো পাগলের মতো হয়ে গেলাম মায়ের অবস্থা দেখে। ডাক্তার বলেছিল এই সময় এমন কিছু করা যাবে না যাতে আমার মায়ের মনে খারাপ কোনো প্রতিক্রিয়া তৈরি হয়। মা আমার এই কথাটা শুনে রীতিমতো প্রতিজ্ঞা করালেন আমি যেন রাধিয়াকে ভুলে যাই আর বাবার পছন্দ করা সেই মেয়েকে বিয়ে করে ফেলি। চারদিক থেকে মানসিক নির্যাতন আর নিতে পারছিলাম না। রাবিয়ার সাথে শেষ বিদায় নিয়ে নতুন একটা মেয়েকে জীবন সঙ্গী করার জন্য রাজি হয়ে গেলাম। রাবিয়া শুধু বলেছিল, আমি ছাড়া কখনো সুখী হতে পারবে না। মৃত্যুর পর বাড়ির পরিবেশটা কতটা ভয়াবহ হয় তা রাবিয়ার লাশ না দেখলে কখনো বোঝাতেই পারতাম না। পুরো বাড়ির অন্ধকার ডুবেছিল। পূর্ব কোণের টিনের ঘরের সামনে একটা বাতি জ্বলছিল টিমটিম করে। তার নিচের চাদরের ওপরে রাবিয়ার লাশ ঝুলছিল, এবং আমাদের গ্রামে আত্মহত্য করে মানুষের বাড়িতে কেউ উঁকি দিত না, চরম পাপের কাজ হিসেবে গণ্য করা হতো। শুধু দুজন পুলিশ ডোমের অপেক্ষায় আম গাছের পাশে দাঁড়িয়ে পায়চারি করছিল। ঘরের ভেতর থেকে রাবিয়ার মায়ের মুখ যেন কান্না ভেসে আসছিল, ক্ষণে ক্ষণে ভেসে আসছিল। আর রাবিয়ার বাবা তো টিনের ঘরে বা টিনের দরজার সামনে বসে রীতিমতো অপেক্ষা করছিল আর বলছিল, এভাবে মরতে গেলি কেন রে মা, আমি জানাজা দিব কিভাবে। আমার শরীরের সমান ভাবে কাঁপছিল। পুলিশ দুজনের চোখ ফাঁকি দিয়ে ধুলো ধুলো করে বুকে রাবিয়ার লাশ পাশে নিয়ে বসে পড়লাম। মৃত মানুষের মুখ আগে কখনো দেখিনি, এমনকি আত্মীয়র কেউ মারা গেলেও যেতাম না। কিন্তু হাজার হলো আমার ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষ বলে কথা। খুব সাবধানে রাবিয়ার মুখের ওপর থেকে কাপড়টা সরিয়ে দিলাম। মুখটা ফ্যাকাশে ছিল, গলার মাঝে কালচের দাগটা যেন তখনও খিচুড়ি খেয়ে শুরু হলো শরীরটা। বড় ভয়ঙ্কর ছিল সেই দৃশ্য, আমি আর সহ্য করতে পারলাম না। ঘুমিয়ে ঘুমিয়ে কেঁদে উঠলাম রাবিয়ার জন্য। আর তখনই ঘটল ভয়ঙ্কর এক অবস্থা, ভয়ঙ্কর এক কাণ্ড। আচমকা আমার টান হাতটা শক্ত করে ধরল রাবিয়া। দাঁতের কর্মর কর্মর শব্দ এবং ভয়ঙ্কর কেঁপে কেঁপে বলে উঠল, মৃত্যুর আগে এই মায়া কেউ ছিল তোর। আমি ফিরব, খুব তাড়াতাড়ি ফিরব। চিৎকার দিয়ে এক ছিটকে দৌড়ে গিয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে পুলিশ দুজন দৌড়ে আসে আমার কাছে। জিজ্ঞেস করতে বললাম, রাবিয়া আমার হাত চেপে ধরেছিল। একজন পুলিশ রীতিমতো বিরক্ত হয়ে পড়ল, যা যা কি বেশি হয়েছে নাকি? হ্যাঁ, আমার কথাটা খুব একটা বিশ্বাস করেনি, দুজনেই বিশ্বাস করল না। কিন্তু বাসায় ফিরতে কবিতে আঙ্গুলের ছাপ দেখে ভয়টা আরো বেশি প্রবল ভাবে ঘিরে ধরল আমাকে। সত্যি তাহলে রাবিয়ার মতো শরীর আমাকে শক্ত করে ধরেছিল। রাবিয়ার ঝামেলা বিটমাট করে দুদিন পেরিয়ে গেল আমাদের। রাবেয়ার বাবা মৃত্যুর অভিযোগ তুলে আমাকে ফাঁসাতে চেয়েছিলেন, কিন্তু কাগজের পাতায় আমার নাম লেখা না থাকায় পুলিশি ঝামেলা সহজে আরাম গেল। বাবা আর দেরি করতে চাইলেন না, পরদিন সোমবার পর অনুষ্ঠান করে আমার বিবাহিত স্ত্রী নিশিকে বাড়িতে তুলে আনা হল। নিশি দেখতে খুব সুন্দরী ছিল, নম্র আচরণ আর মিষ্টি মুখে বাড়ির সবার মন জয় করে নিয়েছিল, কিন্তু আমার মন থেকে তখনো রাবেয়ার মৃত্যুর ধকলটা কাটিয়ে উঠতে পারেনি। প্রায় মনে হতো কেউ আমাকে দূর থেকে খুব মায়া নিয়ে তাকিয়ে আছে, পরিচিত কণ্ঠে আমাকে ডাক দেবে, কিন্তু আশেপাশে তাকালে তেমন কিছু চোখে পড়তো না। বাবা নিজে দাঁড়িয়ে থেকে খুব সুন্দর করে তার ছেলের বাসর ঘর সাজিয়েছিলেন। হাজার হলো একমাত্র ছেলে বলে কথা, নানা ধরনের ব্যস্ততায় পুরো দিন কেটে গেল, চোখের পলকে কেটে গেল। আস্তে আস্তে মানুষজন চলে যেতে বন্ধু বান্ধব জোর করে বাসন ঘরে ঢুকিয়ে দিল আমাকে। দরজা বন্ধ করে দেখতে পেলাম লাল শাড়ি পরে নিশি বিছানায় আমি ধীরে ধীরে গিয়ে বেটার পাশে বসলাম। পাঞ্জাবির পকেট থেকে আংটিটা বার করে ডান হাতে পরাতে গিয়ে মনে হলো আমি একটা মৃত মানুষের হাত ধরে ফেলেছি, কাঁচা মাংসের মতো খস খসে এবং কেমন যেন পিচ্ছিল, এবং বিছানার উপরে পৌঁছার দুর্গন্ধে যেন বমি খাবার মতো উপক্রম হলো। ভয় শরীর যেন থরথর করে কাঁপছিল, আর কাঁপতে শুরু করলাম আমি। কাঁপা গলায় বললাম, কে তুমি? বিচ্ছিন্ন এক কণ্ঠে আমাকে বলল, আমি রাবেয়া। এক লাফ দিয়ে পড়লাম আমি লাল শাড়ির ঘুমটা উঠাতে। ঝালশুনো ফ্যাকাশে মুখটা দেখে আর সহ্য করতে পারলাম না, একে চিৎকার দিয়ে দৌড়ে বের হলাম বাসর ঘর থেকে। উঠানে দাঁড়িয়ে থাকা সকলে তখন ঘিরে ধরল আমাকে, আতঙ্ক ছাপ দেখে সবার অনুমান করতে পারলো যে মজা করার মতো সময় এখন আমার নেই। এবং মুরব্বীরা জিজ্ঞেস করল, কি হয়েছে বাদন, কিছু দেখে ভয় পেয়েছিস নাকি? আমি তখনও কথা বলতে পারছিলাম না, খুব কষ্টে হাঁপিয়ে হাঁপিয়ে বললাম, রাবেয়া ফিরে এসেছে, লাল শাড়ি পরে আমার বিছানার উপর বসে আছে। কথাটা শুনে সবাই সঙ্গে সঙ্গে দৌড়ে গেল বাসন ঘরের দিকে। দরজা খুলে দেখতে পেল সত্যি বিছানায় লাল শাড়ি পরে কে একজন বসে আছে। ছোট মামা সাহস করে এগিয়ে আসলেন তার দিকে, ঘোমটা তুলেই দেখতে পেল নিশি বসে আছে। এমন কাণ্ডে নিশি বেশ লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে দিল। বড় চাচা আমার কাঁধে মৃদ আঘাত করল আর বলল, তোর দুষ্টুমি আর কেন না, বিয়ের দিন আমাদের সময়কে বোকা মানিয়ে ছাড়লি। সবার থেকে ইচ্ছে মতো বকা শুনে আমার তখনো নিজ কোমরে অবস্থা হয়ে গেছিল। দরজাটা বন্ধ করে আমারও বিছানায় গিয়ে বসলাম। নিশিকে জিজ্ঞেস করলাম, তুমি কি একটু আগে সত্যি বিছানা ছিলে? নিশি মাথা নাড়িয়ে বলল, একটু ওয়াশরুমে গিয়েছিলাম। কিন্তু কেন বলতো, তুমি কি আমাকে দেখতে না পেয়ে রাগ করে বের হয়ে গেছে নাকি? আমি আর বিস্তারিত না কেটে নিজেকে স্বাভাবিক করে কথা বলতে শুরু করলাম নিশির সাথে, কিন্তু রাবেয়ার ভূত তখনও মাথা থেকে নামেনি। আমি নিশ্চিত ছিলাম আমার চোখ ভুল কিছু দেখেনি আর আমার কান ভুল কিছু শুনেনি। সেটা আরো দৃঢ়ভাবে মনে ভেজাতে গেল যখন বিছানার এক পাশ থেকে বিয়ের আংটিটা হাত নিয়ে দেখতে পেলাম সেখানে চামড়ার হালকা আস্তরণ করে আছে, যেন কেউ খুব রাগ হাত দিয়ে রীতিমতো খুলে ফেলে এবং বিছানায় আংটিখানা পড়ে আছে। এমন ছোটখাটো ভয়ের মাঝে কেটে গেল আমার বাসর রাত। পরদিন থেকে নতুন এক ভয় আমার চারপাশে ঘিরে ধরল। প্রায় রাবেয়াকে দেখতে ভয় পেতে শুরু করলাম আমি, কিন্তু তার চেহারার মাঝে অস্বাভাবিক কিছু ছাপ ছিল, আগুনে ঝলসানো ভয়ঙ্কর সে মুখ। এক পলক তাকালে বুকে কাঁপনে দিয়ে ধরে দিত। সে বাগানে হেঁটে বেড়াত, কখনো বা দেখা যেত পুকুর পাড়ে, এমনকি মাঝে মাঝে আমার বারান্দাও দেখতে পেতে শুরু করলাম রাবেয়াকে। কিন্তু মুখ ফুটে কাউকে কথাগুলো বলতে পারতাম না, শেষে পাগল ভেবে বসে কিনা। দেখা যেত আমি রুমে বসে নিশিকে নিয়ে প্রাণ করে কথা বলছি, আর তখনই রাবেয়া জানালার পাশে এসে দাঁড়াতো। তার চোখ মুখে রাজ্যের ক্রোধ দেখে আমি ঠিক মতো কথা বলতে পারতাম না, ভয় চুপসে যেতাম বিছানার কোণে। আমাকে নিয়ে বাড়ির সবার মাঝে ফিস ফিস করে আওয়াজ শুরু হয়ে গেল। নিশি অবশ্য আমার পাগলামি আচরণের কথা তাদেরকে বলে নেয়। বড় চাচা প্রায় জিজ্ঞেস করত, তোর কি মাথায় কোনো যন্ত্রণা হয় নাকি? আমার যেন লজ্জায় অপলোকে চেয়ে থাকতাম এবং চেয়ে থাকা যাওয়ার কোনো উপায় ছিল না। ছোটরাও আড়াল থেকে পাগল বলে উপাধি দিত আমাকে। আমি যেন এক অন্যরকম নরকে বসবাস করতে লাগলাম। এক শুক্রবার বিকেলের ঘটনা, বাড়ির ছেলে বুড়ো সবাই আমার এক চাষাত ভাইয়ের বিয়েতে খেতে পাশের গ্রামে যায়। আমার সকাল থেকে জ্বর থাকার কারণে যেতে কেউ রাজি হয়নি। দেখাশোনা করবার জন্য বাবা নিশীথ থেকে যেতে বললেন। নিশো আর দেরি করেনি, সবাই বিদায় নিয়ে বাড়ি থেকে চলে গেল। দুজনে রীতিমতো খোশ মেজাজে গল্প করে দিনটা পার করে দিলাম। মধ্য দুপুরের পর শরীরটা ভালো লাগতে শুরু করলো আমার। বিছানা থেকে ছেড়ে যেন উঠানে পায়চারি করতে লাগলাম। বিকানের দিকে নিশি বলল, তার নুডলস খেতে খুব ইচ্ছা করছে। আমার বাড়ি থেকে দোকানটা বেশ ভালোই ছিল, দূরে ছিল। গায়ে পাজামা পরে নুডলস আনতে বাজারে গেলাম, আর এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। নুডলস নিয়ে উঠানে ঢুকতে ভীষণ রকম ফিরমি খেলাম এবং উঠোন জুড়ে রীতিমতো ছোপ ছোপ রক্তের দাগ। ডিমপাড়া লাল মুরগিটা এক্ষণে নিথর হয়ে পড়ে আছে, আর পোষা বিড়ালটার মাথা থেকানো হাত থেকে নুডলসের প্যাকেট পড়ে গেল। আমার নিশিকে জোরে জোরে ডাকতে শুরু করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। এমন সময় গুগু একটা শব্দ শুনতে পেলাম রুম থেকে, এবং ভয় আমার শরীর যেন চলছিল না। একটা বাড়িতে অঘটন ঘটে গেলে কে আসবে আমাকে বাঁচাতে? এমন দুটানার মাঝে গুগু শব্দটা যেন আরো বেড়ে যেতে শুরু করলো। আমি ধীর পায়ে তঁচাটা রীতিমতো সরিয়ে ভেতরে ঢুকে পড়লাম। বাবার রুম পেরিয়ে আমার রুমের দরজার সামনে আসতে দুটো চোখ যেন এক জায়গায় এসে থেমে গেল। নিশি গলায় দড়ি দিয়ে ফ্যানে ঝুলে আছে, তার চোখ দুটো যেন একদম স্থির। আর ঠিক তার নিচে বসে আছে আমার আমার মৃত প্রেমিকা রাবিয়া। রাবিয়ার আত্মা ফিরে এসেছে, তার হাতে আমার বিয়ের আংটিটা, আর বলছে, কখনো ভালো থাকতে দেব না আমার প্রেতাত্মা, বড্ড কষ্টে আছে রে। আর সহ্য করতে পারলাম না, লুটে পড়লাম মাটিতে। তাহলে কি সত্যি রাবিয়া ফিরে এসেছে? আমার সাথে এতদিন যা ঘটেছিল তা কল্পনা ছিল না, একদম দিনের আলোর মতো পরিষ্কার ছিল। কিন্তু মৃত্যুর পর মানুষে তো ফিরে আসা সম্ভব নয়, তাহলে রাবিয়া ফিরে আসলো কিভাবে? রাবিয়া তো মারা গিয়েছিল ফাঁসিতে ঝুলে, তবে তার মুখ ঝলসে গেল কিভাবে? আমার মৃত প্রেমিকা রাবিয়ার হাতে বিয়ে করার নতুন বউ নিশি ফ্যানের সাথে ঝুলে থাকার মৃত্যুর এই বিভৎস দৃশ্য সহ্য করতে পারেনি, লুটিয়ে পড়লাম মাটিতে। কত সময় যে পেরিয়ে গেছে জানি না, চোখ খুললাম যখন তখন আন্দাজে করতে পারিনি, কিন্তু বুঝতে পারলাম রাত অনেক গভীর হয়েছে। নিস্তব্ধ উঠোনে ঝুড়ে রীতিমতো ঝিঝিল করে ডাক যেন ভেসে আসছিল, বাইরে থেকে ভেসে আসছিল। দেখতে পেলাম সবাই শত উৎকণ্ঠা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। স্বাভাবিক হতে আমার কিছুটা সময় লেগে গেল, আর সঙ্গে সঙ্গে কেটে উঠলাম নিশির জন্য। সবাই রীতিমতো আমার কান্না দেখে প্রথমে ভূত দেখার মতো চমকে গেল। মাকে জিজ্ঞেস করলাম, নিশির জানাজার সময় কখন? আমি মেয়েটাকে বাঁচাতে পারলাম না। আমার কথা শুনে ঘনের মাঝে রীতিমতো পিন পতন নিরবতা নেমে আসলো। বাবা এগিয়ে এসে বলল,
এসব পাগলের মতো কি বলছিস তুই? নিশির জানাজা হতে যাবে কেন?
আমি আবারও কেঁদে বললাম, নিশিকে তো বাঁচাতে পারিনি বাবা, আমাকে তোমরা ক্ষমা করে দিও বাবা। আর তখনই দুধের গ্লাস হাতে নিশি ঘরে ঢুকলো, ভেতরে ঢুকে পড়লো। আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বিছানা ছেড়ে উঠে গিয়ে নিশিকে ধরে বললাম, তুমি বেঁচে আছো তাহলে? এমন আবোল তাবোল প্রণাম দেখে বাবা বললেন,
তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, কি বলছিস এসব বলতো?
আমি বললাম, বাবা রাবিয়া আমাকে সুখী হতে দেবে না বাবা, সুখী হতে দেবে না। সারাক্ষণ আমার আশপাশে ঘুরঘুর করে, আর সুযোগ পেলে একটা অঘটন ঘটিয়ে দেয়। তোমার দাওয়াত খেতে বের হওয়ার পর আমি বাজারে গিয়েছিলাম নুডলস কিনতে, আর এসে দেখি সবকিছু উলটপালট হয়ে গেছে, সবকিছু। ডিমপাড়া মুরগির মতো মোড় পড়ে আছে একটা কোনায়, পিয়ালটা মাথা থেতলানো যেন। আর ভেতরে ঢুকে দেখি নিশির লাশ ফ্যানের সাথে ঝুলছে। এই দৃশ্য আমি সহ্য করতে পারিনি। আমার বড় চাচা ছিলেন খুব ধার্মিক প্রকৃতির, তিনি কিছু একটা আন্দাজ করতে পেরে বাবা আর আমাকে রুমে নিয়ে সবাইকে বের করে দিলেন বাইরে। এক মনে তসবি ছুপে চোখ বন্ধ করে হাঁটাহাঁটি করতে করতে শুরু করলেন এবং রুম জুড়ে শুরু করলেন। তারপর চোখ খুলে আমার পাশে বসলেন আর বললেন,
তুমি আর নিশি কিছুদিনের জন্য বাড়িতে ঘুরে, ঠিক আছে? এ বাড়িতে খারাপ নজর লেগেছে, কিছু একটা ব্যবস্থা করতে হবে।
আমি বললাম,
খারাপ নজর নয় চাচা, রাবেয়ার আত্মা আমার থেকে প্রতিশোধ নিতে চায়। রাবেয়ার লাশ দেখতে যাওয়ার পর থেকে আমি তার আশেপাশে ছায়া দেখতে পাই। চাচা মাথা নেড়ে বললেন,
আমি তা জানি, কিন্তু সব কথা মুখে বলতে নেই, কিন্তু ঝামেলা আর ক্রোধ দুটোই বাড়ে। নিশি কিনে কয়েকদিনের জন্য ঘুরে আয়, আমি দেখছি করা যায়।
বাবার চাচা চলে যাওয়ার পর আমি ঝিম মেরে কিছুক্ষণ বসে রইলাম, বিছানার উপরে বসে রইলাম। মনটা যেন ছটফট করছিল, অচেনা কারণে ছটফট করছিল। রাবেয়া আমার কাছে আসলে কি চাইছে? ভেবেছিলাম হয়তো বা নিশিকে বেড়ে আমার প্রতিশোধ নেবে, কিন্তু নিশি তো মারা যায়নি। তাহলে এসব কি হচ্ছে? আমার মনের ভুল? এমন দুটানার মাঝে বারান্দা থেকে গুন গুন করে গানের আওয়াজ শুনতে পেলাম আমি। সুর কণ্ঠটা কেমন যেন পরিচিত লাগছে। তারপরে এক লাফে উঠে দাঁড়ালাম বারান্দায়, উঁকি দিতে রীতিমতো চমকে উঠলাম। সাদা কাপড়ে মোড়ানো রাবেয়ার লাশ বারান্দায় পড়ে আছে, তার লাল টকটকে চোখ দুটো খোলা, আচমকা আমার পা চেপে ধরল সে, ধপাস করে পড়ে গেলাম নিচে তার লোকের আছর, ঘুমিয়ে উঠলাম। কিন্তু ভয়ে মুক্তির শব্দ আসছিল না। রাবেয়ার মৃত শরীর যেন হেসে বলল,
খুব ভালোবেসে ফেলেছিস, সাত বছরের সম্পর্ক এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমি তোর সংসার নষ্ট করে দেব, শুধু দেখ আমি কি করি।
আমি তখন বললাম, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। কিন্তু রাবেয়ার মুখে যেন ভয়ঙ্কর রূপটা আরো ভয়ঙ্কর ভাবে ধারণ করলো, আমাকে আরো শক্ত করে চেপে ধরে নোখ দিয়ে আঁচড় করতে লাগলো। আর শরীরের সর্বশক্তি দিয়ে চিৎকার দিলাম আমি। আর একটু পরে দৌড়ে আসলো নিশি, আমাকে বারান্দায় পড়ে থাকতে দেখে মেয়েটা কান্না করে দেয়, বারবার জিজ্ঞেস করলো আর বিছানা ছেড়ে উঠতে বলেছিল কে। আমি লুঙ্গির আড়ালে পা দুটো ঢেকে ফেললাম সঙ্গে সঙ্গে, এই বিষয়ে কোনো কথা মাত্রা বলিনি। কিন্তু আর চোখে তখনও দেখি রাবেয়া জানালার কোণে দাঁড়িয়ে আছে, আমার কথা শুনছে। আর আমার স্ত্রীর কান্না দেখে সে অট্ট হাসিতে ফেটে পড়েছে, যেন বলছে,
বড্ড মাঝামিছিকে নিয়ে আজ।
এই ঘটনা দুদিন কেটে যায় এবং দুদিন পর নিশিকে নিয়ে কক্সবাজার পাড়ি জমালাম। নিশি মুখখানা তখনও গম্ভীর হয়ে আছে, তার মনের ভেতরে আমাকে নিয়ে বড় একটা ঝড় যেন বয়ে যাচ্ছিল, সেটা আমি বুঝতে পারছিলাম। বিকেলের দিকে সমুদ্রের পাড়ে হাঁটতে গিয়ে তার হাত ধরে বললাম, দেখো মানুষের আখের জীবনে এমন কিছু ছোটখাটো দুর্ঘটনা ঘটেই থাকে। রাবেয়ার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তা শুধু দূর থেকে, এখন তা অতীত হয়ে গেছে। তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। নিশি আমাকে অবাক করে দিয়ে বলল,
আমি সেটা নিয়ে ভাবছি না, আমি ভাবছি রাবেয়া কি সত্যি তোমাকে দেখা দেয়।
মানুষ বলছে রাবেয়ার মৃত্যুর পর তোমার নাকি মাথার সমস্যা হয়ে গেছে, আসলে কারণটা কি আমাকে বলবে? হ্যাঁ সত্যি করে বলতো। আমি শুধু নিশিকে বললাম, আমার মাথা একদম সুস্থ আছে, একদম ঠিকঠাক আছে। অসুস্থ মানুষ কখনো এত নিখুঁত ভাবে কথা বলতে পারে না, তবে রাবেয়ার অস্তিত্ব সত্যি আমি অনুভব করতে পারি, কিন্তু সেটা খুব ভয়ঙ্কর রূপে। নিশির সাথে বিকাল থেকে রীতিমতো সম্পর্কটা আমারও ঠিক হয়ে যায়, ভালোই চলছিল সবকিছু। আমি ভাবলাম হয়তো বড় চাচার কথাই ঠিক, সমস্যাটা আমাদের বাড়িতে, এখানে কোনো ঝামেলা হবে না। কিন্তু আমার ধারণা ছিল একদম ভুল, আনন্দে ওঠ পেতে অপেক্ষা করছিল অন্য কিছু, আর সেটা আমার জন্য নয়, নিশির জন্য। ঘটনাটি ঘটে ঠিক তার দুদিন পরে। আমরা সেদিন প্রচন্ড ঘোরাঘুরি করে সকাল থেকে একদম সন্ধ্যা অব্দি, ক্লান্ত চোখে ঘুম জড়িয়ে আসছিল। রাতের খাবার খেয়ে বেশ তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম দুজনে। প্রচন্ড গরমে ঘুম ভেঙে যায়, আমার ঘুম ভেঙে যায়। বালিশের পাশ থেকে এসির রিমোটটা হাতে নিয়ে অনেকে চেষ্টার পরেও এসিটা চালু করতে পারেনি। রাগে যেন রিমোটটা ছুঁড়ে মারতে গিয়ে দেখি বিছানার পাশে নিশি নেই। প্রথমে ভাবলাম হয়তো বা ওয়াশরুমে গেছে, কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও ওয়াশরুম থেকে কোনো সরা শব্দ পেলাম না। ভ্যাসা গরমের মাঝে আমি তখনও শুয়ে আছি, কিন্তু ডান দিকে ফিরতে ডিম লাইটের মৌমিত আলোতে মেঝের দিকে রীতিমতো চোখে পড়তে স্থির হয়ে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ তাকিয়ে রইলাম, চুল খোলা অবস্থায় একটা কালো ছায়া যেন নিচে বসে আছে, লম্বা ঘন চুলে মুখ ঢেকে আছে তার।
ছায়াটার হাতের মাঝে যেন চকচকে ছুরি এবং মেঝের উপরে সেই ছুরিটা দিয়ে কি যেন আঁকাআঁকি করছে সে। আমার নিঃশ্বাস তখন দ্রুতভাবে ওঠানামা করতে শুরু করল। কি করব ঠিক তখনও বুঝতে পারছিলাম না। প্রচন্ড সাহস নিয়ে সেই দ্বারা টান টান করে রীতিমতো বিছানায় বসে পড়লাম। কিন্তু তখনও একটা দৃশ্য আমার দেখা বাকি ছিল। ছাটা আর কেউ নয়, অর্ধনগ্ন শরীরে নিশি বসে আছে আর তার সামনে রাবিয়ার সাদা কাফনে মোড়ানো শরীরটা বসে আছে এবং নিশি তার হাতের ছুরি দিয়ে মৃত শরীরটাকে ক্ষত বিক্ষত করে চলেছে। আমি যেন কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, এসব কি হচ্ছে? তখনই চুলের আড়াল সরিয়ে একটা সাদা চোখ আমার দিকে তাকালো। সে চোখে নিশি ছিল না, যেন নিশির শরীরে অপার্থিব কিছু ভর করেছিল। শেষমেশে গলায় উত্তর দিল, তারা আমি আসছি। রাবেয়ার লাশ রেখে নিশি ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ল। সাদা চোখ দুটো যেন মুহূর্তে আমায় কেটে ছিঁড়ে ফেলবে, কি বিভৎস সেই চেহারা! আমি যেন পিছিয়ে যেতে শুরু করলাম, একটু একটু করে পিছিয়ে যাচ্ছিলাম। দেয়ালে পিঠ অস্তিত্ব টের পেতেই বুঝে পেলাম আমার সময় আর একেবারে নেই, মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে আমাকে। নিশি আমার মুখে একদম কাছে চলে আসলো আর তার হিংস্র শব্দ আমি যেন অনুভব করতে পারছিলাম। চোখের ভেতরে ক্রোধের আগুন যেন দাও দাও করে জ্বলছিল এবং চোখ বন্ধ করে মৃত্যুর জন্য তৈরি হয়ে গেলাম। কিন্তু সৃষ্টিকর্তা এবার আমাকে বাঁচিয়ে দিল। এমন সময় দূর থেকে ফজরের আজানের ধ্বনি যেন ফিরে আসলো আর সাথে সাথে সবকিছুই যেন স্বাভাবিক হয়ে গেল। ক্লান্ত শরীরটা চোখ বুঝে এনিয়ে দিলাম নরম বিছানায়। এই ঘটনার পরপরে নিশিকে নিয়ে পরদিনই হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম আমি। কথাটা বাবাকে বলতেই তিনি টেকনাফের দুঃসম্পর্কের এক থানার বাসায় উঠতে বললেন। নিশি তখনও রাতের ব্যাপারে কিছুই জানে না, বারবার জিজ্ঞেস করছিল, এত সুন্দর রুম ছেড়ে কেন, আমরা কোথায় যাব আর কেনই বা যাব? আমি চুপ করে রইলাম, কোনো অজুহাত আমার কাছে ছিল না, শুধু মন বলছিল একা একা মোটেও নিরাপদ নয়, যেভাবে হোক আমাকে বাঁচতে হবে। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দুপুরের দিকে পৌঁছে গেলাম খালার বাসাতে। দরজায় করা নাড়তে ফ্রক পরিহিত ছোট্ট একটা বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো আমাদের সামনে। মেয়েটির করেছিল এক কালো বিড়াল আর খালা পরিচয় করিয়ে দিতে গিয়ে রীতিমতো ঘটকানাক অবাক কাণ্ড। নিশিকে দেখে বিড়ালটার সামনের দিকে রীতিমতো ডাকতে শুরু করলো, ঠিক ডাক নয় কান্নার মতো শব্দ। খালা বললেন, আমার মেয়ে শিলা কথা বলতে পারে না আর এই বিড়ালটা তার নিত্যদিনের খেলার সাথে। আমি খালাকে জিজ্ঞেস করলাম, বিড়ালটা এমন করছে কেন? খালা তার মেয়ে শিলাকে জিজ্ঞেস করতেই শিলা হাতে রীতিমতো ইশারা দিয়ে কি যেন বলল খালাকে, আমি কিছু যেন বুঝতেই পারিনি। একভাবে যেন তাকিয়ে রইলাম খালার মুখের দিকে, কিন্তু খালার মুখ যেন আচমকা পাল্টে গেল। হাসিমাখা মুখে এসে ভিড়ল আতঙ্ক মেশানো এক বিধ্বস্ত চেহারা। আমি ব্যাপারটা বলতেই তিনি তখন এড়িয়ে গেলেন। সন্ধ্যার থেকে আমরা বসে গল্প করছিলাম, নিশি আচমকা উঠে গেল বাইরে। ফাঁকে আমি খালাকে বললাম, শিলা দুপুরের দিকে বলেছিল আপনাকে। খালা প্রথমে বলতে রাজি না হলেও আমার জড়াজড়িতে শেষ পর্যন্ত বলেই ফেললেন, আমার মেয়ে পোপা হলো অস্বাভাবিক কিছু অস্তিত্ব সহজে বুঝতে পারে। আজ দুপুরে তোমার স্ত্রী নিশির পেছনে কেউ একজন দাঁড়িয়েছিল আর বিড়ালটি সেই অদৃশ্য অবতারকে দেখে ভয় পেয়ে কান্না করছিল। আমি বলতে চাবো তার আগে কলপার থেকে শুনতে পেলাম নিশির আত্মচিৎকার। দৌড়ে গিয়ে দেখি নিশি দুহাত মুখ থেকে বসে আছে আর তার পাশে দাঁড়িয়ে শিলা আর ছোট্ট বিড়ালটি। এবং নিশি ভয় আমাকে জড়িয়ে ধরে বলল, আমি এখানে হাঁটাহাঁটি করছিলাম আর তখনই কলপারের এই জায়গা থেকে একটা কুচকুচে কালো মেয়ে হামাগুড়িতে হেঁটে আসছিল আমার দিকে। বিড়বিড় করে বলছে, বসতে দেব না, বসতে দেব না। সেটা আমার কাছাকাছি আসতে বিড়ালটা লাফ দিয়ে আমার সামনে এসে পড়ল আর হামাগুড়ি দিয়ে মেয়েটা কোথায় যেন মিলিয়ে গেল। নিশির কথা শুনে আমি শিলার দিকে তাকালাম, খেয়াল করলাম মেয়েটার চোখ আমাকে কিছু বলতে চাইছে কিন্তু শিলা তো বলতে পারে না, তার চোখের ভাষা আমি কিভাবে বুঝব? এই ঘটনায় নিশি খুব ভয় পেয়ে গিয়েছিল। ঘন্টা খানেকের মধ্যে জ্বর চলে আসে শরীরে এবং জ্বরের মাঝে আপন মনে বিড়বিড় করছিল সে। আমি আর খারাপ রীতিমতো দুশ্চিন্তায় শেষ। রাতে ডাক্তারকে ডেকে আনা হলো, কড়া ডোজের ওষুধ নিয়ে বলল,
সকালের মাঝে ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই।
আমি পাশাপাশি জলপট্টির ব্যবস্থা করলাম, এর মাঝে কখন যে চোখ লেগে আসে টেরি পেলাম না। নিশি নড়াচড়ায় খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি, কিন্তু চোখ খুলতে টের পেলাম আমি আর নিশি ছাড়াও এই রুমে কেউ একজন আছে, আর সে আমার খুব কাছে দাঁড়িয়ে আছে। আমি নড়াচড়া না করে আর চোখে তাকালাম, কিন্তু দেখার আশায় দাঁড়ালাম। আর আচ্ছা অন্ধকারে প্রথম চোখে পড়ল বিড়ালটাকে, আর অন্ধকারে রীতিমতো তার চোখ দুটো জলজল করছিল। বিড়ালটা পাশে আছে শিরা, ছোট্ট বাচ্চা মেয়েটিকে দেখে পুরনো ভয়টা যেন আবারও চেপে ধরল আমাকে। এত রাতে শিলা আমার রুমে আসলো কিভাবে? তবে কি রাবেয়া এবার শিলার শরীরে ঢুকে পড়েছে? এমন কল্পনার মাঝে শিলা যেন আমার পাশে এসে বসে পড়ল। আমার শরীর কাঁপতে শুরু করলো, থর থর করে যেন কাঁপছিল। আমার বাম হাতের ওপরে তখন নিশি শুয়েছিল। এমন অবস্থায় শিলা আমার গলা চেপে ধরল, আর আমাকে নিজেকে রক্ষা করার কোন শক্তি আমার যেন থাকার কথা নয়। এমন দোটানার মাঝে আমায় অবাক করে দিয়ে কথা বলতে না পারা শিলা বলে উঠল, সময় হাতে বেশি নেই, সাপে আত্মা বন্দী হয়ে আছে, একদম বন্দী হয়ে আছে। তাকে মুক্ত করতে না পারলে তুমি আর নিশি বাঁচতে পারবে না। তোমাদের তিনজনকে কেউ একজন একবারে মারবে না, তিনি তিনি একদম সময় নিয়ে মারবে। অন্ধকার ছেড়ে দ্রুত বেরিয়ে জানো শিলা, কিন্তু আমি কি ভুল শুনেছি? শিলা তো কথা বলতে পারে না, তাহলে সে কথা বলল কিভাবে আমার সাথে? আর রাবেয়ার আত্মা বন্দী হয়ে আছে মানেটা কি? আর কেউ একজন কে হতে পারে, সেটা কে? শিলা তো কথা বলতে পারে না, তাহলে অন্ধকারে সে কি কথা বলছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সারাটা রাত রীতিমতো আমার চোখের পাতা যেন বন্ধই করতে পারলাম না। ভোরের আলো ফুটতেই আমি আর অপেক্ষা না করে খানাকে রাতের সমস্ত ঘটনা করে বললাম। সব শুনে খানা বললেন, শিলা কোনো সাধারণ মেয়ে নয়, তোমাকে তো গতকালই বলেছিলাম। শিলা অস্বাভাবিক কিছু অস্তিত্ব টের পেয়েছে আগে থেকে, তুমি বরং ভালো দিকে একটা হুজুর দেখাও। আশা করি শিলার কথার পেছনে নিশ্চয় কোনো কারণ আছে। আমি ছোটবেলা থেকেই ধর্মবিমুখ ছিলাম, আর তাবিজ কবজ এগুলো বিশ্বাস করতাম না, কিন্তু শিলার মুখে রাবেয়ার কথাটা শুনে আমার কাছে হুজুর দেখানোর বিষয়টা বেশ ভাবিয়ে দিতে। খানার থেকে বিদায় নিয়ে দুপুরে নিশিকে সাথে করে নিয়ে বাড়ি ফিরেছিলাম আমি। সবাই বেশি খুশি হল, বড় চাচা একটু নাক্ষস হলেন আর বললেন, বাড়ি এখন নিরাপদ নয়, এত তাড়াতাড়ি আসার দরকার কি ছিল? আমি বড় চাচার আচরণে বেশ অবাক হলাম, এত খারাপ নজর থেকে বাড়ি নিরাপদ করতে এত সময় লাগে তা জানা ছিল না। আমি মুখে কিছু না বলে এড়িয়ে গেলাম ব্যাপারটা। পরদিন আমি আর নিশি ঘুরতে বের হওয়ার কথা বলে গ্রাম থেকে অনেক দূরে এক হুজুরের বাড়িতে রওনা দিলাম। নিশি একটু ভয় ভয় বলছিল, বারবার আমাকে বলছিল আজকে না গেলে হয় না, কিন্তু আমি একদম যেন নাছোড় বান্দা, কোনো একটা জিনিস আমার মাথায় ঢুকলে তা শেষ না করা পর্যন্ত কোনোভাবে যেন আমি নিস্তার পাই না। প্রায় তিন ঘন্টা পথ পেরিয়ে নির্জন এক গাছপালা ঘেরা বাড়ির কাছে পৌঁছালাম আমি আর নিশি। এত নির্জনে একটা মেয়েকে সাথে করে নিয়ে গাছ ছমছম করতে লাগলাম। বাড়ির সদর দরজায় দাঁড়াতেই টুপি পরিহিত একটা লোক এসে বলল,
আপনাকে বড় হুজুর ডাকছে।
লোকটার কথা শুনে বেশ অবাক না হয়ে পারলাম না, আমি তো এখানে আসবো তাকে বলিনি, তাহলে এরা জানলো কিভাবে? যা নিশিকে নিয়ে ভেতরে ঢুকতে দেখি স্বাস্থ্যসম্মত এক পরহেজগার লোক মেঝেতে পাটির উপরে বসে আছে। আমি নিশিকে সাথে করে নিয়ে সালাম দিয়ে বসে পড়লাম নিচে। হুজুর সালামের উত্তরে বললেন,
আপনি এখানে কেন এসেছেন তা আমি জানি, কিন্তু আপনার মনের ভেতরে রাস্তার জায়গাটা খুব কম, আমি বললেই তো আর আপনি বিশ্বাস করবেন না।
আমি বেশ রেগে গেলাম, লোকটা কি ভণ্ড, মনের বিশ্বাস নিয়ে প্রতারণা করছে নাকি? আমি বললাম, আসলে আমার বিশ্বাসটা কম, কিন্তু তারপরেও আপনার সাথে দেখা করতে আসলাম আর কি। হুজুর কিছুক্ষণ বিড়বিড় করে কি যেন পড়া শুরু করলো, তারপর খুব ধীর স্থির ভাবে বলল,
আপনার প্রাক্তন প্রেমিকার উপরে কালো সাথে করা হয়েছে, আর এমন ভাবে করা হয়েছে যে আপনার প্রাক্তন প্রেমিকার আত্মা যেন আপনার সংসারে নিয়মিত ক্ষতি করে যেতে পারে। এতে করে দোটার কোনো ফায়দা নেই, কিন্তু হিংসার মনের খায়েশ মেটাতে শয়তান বশবর্তী হয়েছে, বুঝতে পেরেছেন? এদিকে রাবেয়ার আত্মাটা কিন্তু মুক্তি মিলছে না, আর অন্যদিকে আপনার স্ত্রী নানা ভয়ঙ্কর ঘটনা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন আপনি, খুব শীঘ্রই জাদুর বয়াম না গানালে দুজনে এখন মারা যেতে পারেন, এরকম ভয় পেতে পেতে বুঝতে পেরেছেন?
আমি বড় খোঁজের কথা বিশ্বাস করিনি, বরং এক প্রকার ভণ্ড বলে চলে আসলাম বাড়িতে। সন্ধ্যায় উঠোনে বসতেই নিশি বলল, সে আমার সাথে দোকানে যাবে। আমি ব্যাপারটা বেশ চমকে উঠলাম, নিশি তো এমন মেয়ে না, বাড়ির পুরুষের সামনে কখনো খুব একটা আসে না, আর সে বলে কিনা শাড়ি পরে আমার সাথে দোকানে যাবে। আমি কিভাবে যেন রাজিও হয়ে গেলাম। আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা পুরনো কবরস্থান ছিল। নিশিকে নিয়ে বাড়ির দরজা পেরিয়ে রাস্তায় উঠতে এসে দ্রুত গতিতে রীতিমতো হাঁটতে শুরু করলো। আমি কিছুতেই যেন হেঁটে নিশির সাথে পারছিলাম না, বারবার থামতে বললেও কোনো কথাই যেন শুনছিল না মেয়েটা। এমন অবস্থায় হুট করে সে পুরাতন কবরস্থানের ভিতরে ঢুকে পড়লো। নিশি বেশ বড় ছিল সে কবরস্থান, গ্রামের মানুষ মারা গেলেও এখানে কবর দেওয়া হতো। গাছ আর লতা পাতা দিয়ে দিনের বেলাও ভয়ঙ্কর দেখাতো সেই জায়গাটিকে। আমি নিশিকে ডাকতে ডাকতে কবরস্থানে একদম ভিতরে চলে গেলাম। টর্চ লাইট মৃত আলোতে পা ফেলতে থাকলাম আর এক মাথা থেকে অন্য মাথায় চলে গেলাম, কিন্তু নিশির কোনো সাড়া শব্দ শুনতে পেলাম না। এর মাঝে খুব সুরেলা কণ্ঠে কান্নার শব্দ যেন আমার কানে ভেসে আসলো। ভাবলাম নিশি কোনোভাবে ব্যথা পেয়েছে কিনা। আমি তখন হন্তধন্ত হয়ে আরো জোরে জোরে খুঁজতে লাগলাম নিশিকে। একটা মরা জামুল গাছের সামনে আসতে থমকে দাঁড়ালাম। নিশি উল্টো দিকে মুখ করে বসে আছে, তবে বসে থাকার ভঙ্গিটা ছিল অস্বাভাবিক। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুই কাঁদছ কেন? হ্যাঁ নিশি, ব্যথা পেয়েছ নাকি? নিশি কোনো উত্তর দিল না, বরং কান্নার শব্দটা যেন আরো ভেসে গেল। আমি বেশ বিরক্ত হয়ে নিশির কারো সাথে এগিয়ে গেলাম এবং মেয়েটার কাঁধে হাত রাখতে সে পেছনে ঘুরে তাকালো। শরীর ছিল তখন শীতল হাওয়া যেন বয়ে গেল আমার, আর রক্তের মাখানো এক হিংস্র মুখ আমার দিকে তাকিয়ে আসছে। তার বাম দিকে যেন চোখ নেই, হাতের একটা অর্ধকরিত বাচ্চার দেহ। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, উল্টো দিকে ঘুরে দৌড়ে দিতে রীতিমতো ধাক্কা খেলাম পাশের বাড়ির রিয়াজের সাথে। সে বিস্ময় হতবাক হয়ে গেল, জিজ্ঞেস করলো, তুই এত রাতে কবরস্থানে? আমি বলে উঠলাম, নিশিকে নিয়ে দোকানের দিকে যাচ্ছিলাম, মেয়েটা হঠাৎ এখানে ঢুকে পড়ে, কিন্তু এখন তো খুঁজে পাচ্ছি না। রিয়াজ চোখ পর পর করে বলল, তোর মাথা কি ঠিক আছে নাকি? নিশি ভাবে আধা ঘন্টা আগে আন্টিকে নিয়ে আমাদের বাসায় গেছে। আমি এতক্ষণ বাসায় ছিলাম, বিশ্বাস না করলে ফোন দিয়ে দেখ। আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি নিশিকে সাথে সাথে ফোন দিলাম, নিশির কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এতক্ষণ তাহলে আমি তার সাথে হাঁটছিলাম, মাথায় যেন কিছুই কাজ করছিল না আমার। নিজেকে একা সময় দিতে ব্রিজের দিকে হাঁটা দিলাম। আমার মন খারাপ হলে ব্রিজের উপরে বসে সময় কাটাতাম, যা মন কেনা জায়গাটা খুব পছন্দের ছিল আমার। সেখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকার পর ঝাউ গাছের পাশ থেকে দুজন ফিসফিসে কথা বলার শব্দ শুনতে পেলাম। চোর ভেবে আমি এগিয়ে গেলাম, আড়ালে দাঁড়াতেই দেখতে পাই রবিন, তার পাশে আরো একটা ছেলে সামনে মদ কিনছিল, এবং রবিন ছিল রাবিয়াদের মেঝের খানার ছেলে, এবং নিশির বাড়ি থেকে একটু দূরে রবিনের বাড়ি। আমি কান খাড়া করে শুনতে পেলাম রবীন্দ্রের কথা, শুন আজকে মনের আনন্দে মদ খাব, বুঝতে পেরেছিস? বাতলের এমন অবস্থা হয়েছে এখন, বহু জামা হয়ে পাগল হয়ে গেছে আর কি। রাজার দেহটাকে কাছে রাখে এমন জন মরছে না, মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই। আমি নিজের কানকে রীতিমতো বিশ্বাস করাতে পারছিলাম না, তাহলে বড় হুজুর যা বলছে সব কিছু ঠিক। আর বিস্তারিত জানতে একটা লাঠি নিয়ে ধাওয়া দিলাম রবিনকে। তখন মদ খায়নি সে, আমাকে দেখে দৃঢ় বনের মাঝে একটা বড় একটা চোট নিজের ভেতরে যেতে চেপে গেল। হাল ছাড়েনি রবিনের পিছনেতে, কিন্তু কপালটা খারাপ থাকতে যা হয় আর কি। ঝাউবন পেরিয়ে গেলে পিছঠানা শহরের রোড, এবং রাস্তার উপরে উঠতে আচমকে এক গাড়ির সামনে পড়ে গেল রবিন, ঘটনাস্থলে মারা গেল সে। পরদিন সকালে আবারও নিশিকে নিয়ে বড় হুজুরের কাছে ছুটে গেলাম। তিনি আমাকে দেখে বললেন,
আমি জানতাম আমার কাছে আবারও ফিরে আসবেন, তবে আপনার বোনের বিশ্বাসটা আগের চেয়ে অনেক বেশি হয়েছে।
আমি আর চুপ না থেকে রবিনের কথাগুলো তাকে খুলে বললাম, সবকিছু শুনে খুঁজে বললেন।
আমাকে একটু সময় দিন, হাজের ব্যবস্থা করতে হবে।
তখন জোহরের নামাজ সময় হয়ে গেছিল, তিনি আমাকে সাথে করে নিয়ে নামাজ পড়লেন। নামাজ শেষে বসলেন হাজিরায়। হুজুর চোখ বন্ধ করতে শব্দ যেন নেমিশে থেমে গেল। সুচো একটু আগেই
চারিদিকটা যেন কোলাহল মুখর ছিল। বেশ কিছুক্ষণ পরে টিনের চালের পড়ার একটা ইটের মতো শব্দ যেন শব্দ হল আর নিশি দুজনে একটু যেন কেঁপে উঠলাম। নিশি ভয় পেয়ে শক্ত করে হাত চেপে ধরল আমাকে। হুজুর নিজে নিজে কিছু প্রশ্ন করলেন, আবার নিজেই কিছু কথার উত্তর দিচ্ছিল। ব্যাপারটা এমন যে আমরা দুজনে ছাড়াও রীতিমতো হুজুরের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। মিনিট ত্রিশের পর হুজুর চোখ খুলতেই পরিবেশটা আবারও আগের মতো হয়ে গেল। তিনি আমাকে বললেন,
আপনি আপনার স্ত্রীর মাথায় হাত দিন, ঠিক আছে? অস্বাভাবিক কিছু পান কিনা দেখেন।
আমি নিশির মাথায় হাত রাখতেই বড়ির দানার মতো কিছু একটা ঠেকল এবং চুল সরাতে দেখি সেখানে চুলের চট লেগেছে আর তার ভেতরে কয়েকটা সরু ক্রিম। আমি হুজুরকে দেখাতে তিনি বললেন,
আরো আছে হ্যাঁ, আর এসব আপনার স্ত্রীর উপরে কালোজাদা করা হয়েছে, বুঝতে পেরেছেন?
আমি আরো তিনটা সরু পিনের জট খুঁজে পেলাম। হুজুর একটা ব্লেড দিয়ে সেটা কেটে কাঁচের বয়মে রেখে দিলেন, তারপর বললেন,
ভাববেন না সবকিছু শেষ, এত সহজ নয়। রবিন আপনার বাড়ির চারপাশে বড় কাকের বাঁধা নিয়ে চারটি পেরেকে পুঁতে দিয়েছে, আর বাড়িতে গেলে আপনি ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হবেন বেশি, বুঝলেন?
খুঁজুর কথাগুলো যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। একটা মানুষ অন্য একজনের এত ক্ষতি করতে পারে তা জানা ছিল না। আমি আর দেরি না করে হুজুরকে সাথে করে নিয়ে আমাদের বাড়িতে চলে গেলাম। কিন্তু সেখানে বাঁধে আরেক বিপত্তি, বড় চাচা কিছুতে হুজুরকে বাড়িতে খুঁজে দেবেন না, এতে নাকি বাড়ির অমঙ্গল হয়। আমি তার কথার কোনো যুক্তি না পেয়ে হুজুরের কথায় অবিচলে রইলাম এবং শেষ পর্যন্ত অনেক জোড়াজুড়ি করে বাড়ির চারপাশে মাটি খোঁড়া শুরু করলাম আর চার কোনায় রশি দিয়ে বাঁধা পেরেকের সাথে মরা কাকের মাথা যেন খুঁজে পেলাম। হুজুর সেগুলো বয়ময় ভরে ফেলে আর কোন ঝামেলা নেই, আমি আজ রাতের মাঝে সবকিছু নষ্ট করে দেব। হুজুরকে ধন্যবাদ জানিয়ে সেদিন রাতে নিশির সাথে খুব আনন্দের একটা ঘুম দিলাম, কিন্তু তখনও বুঝতে পারিনি এই আনন্দ ছিল ক্ষণস্থায়ী। সবকিছু ভালোভাবেই চলছিল আমাদের, রাবিয়ার ভয়টা তখন একদমই যেন ভুলে গিয়েছিলাম। এক রাতে আমি আর নিশি বিছানায় বসে বসে গল্প করছিলাম, হঠাৎ নিশি বলল, আমার না ভীষণ চা খেতে ইচ্ছে হচ্ছে। আমি বললাম,
বানালে কিন্তু মন্দ হয় না, আর গল্প চা ছাড়া কি জমে?
নিশি চা বানাতে বানাতে রান্না করে যেতে আমি ফোনটা হাতে নিয়ে বসে পড়লাম। একটু পরে আমার পায়ের আঙ্গুল কেউ যেন আলতোভাবে ছুঁয়ে দিল। প্রথমে ভাবলাম হয়তো বিড়ালটা হেঁটে চলে গেছে নিচ দিয়ে, কিন্তু আমার ধারণাটা সম্পূর্ণ ভুল প্রমাণ করে এবার হাতের জোরালো অস্তিত্বটা টের পেয়ে গেল পায়ের আঙ্গুলে। আমি একটু লাফ দিয়ে সঙ্গে সঙ্গে বিছানার নিচে, রীতিমতো কেউ থাকার তো কথা নয়, আমি বাড়িতে তেমন কোনো ছোট বাচ্চা নেই দুষ্টমি করবে, এবং ফোনটা হাতে নিয়ে একদম যেন রেখে একদম চুপ হয়ে গেলাম। তারপর কি হয়ে গেল দেখার জন্য একটু আবারও খসখসে একটা হাত যেন আমার পা ধরে ফেলেছিল। এবার একটু ভয় পেয়ে গেলাম আমি, এবং হাতটি যেন কোনো বাচ্চার নয় বড় মানুষের হাত। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম,
কাঠের নিচে কে? হ্যাঁ,
সঙ্গে সঙ্গে শুনতে পেলাম নিশির কণ্ঠ। নিশি বলল, আমি রে হাতারাম, আমার সাথে নিচে আসো। আমি হেসে বললাম,
চা রেখে খাটের নিচে কখন গেলে?
নিশির কথা মতো খাটের নিচে মাথা দিলাম, অবাক কাণ্ড, ভেতরে তো কেউ নেই, কিন্তু ঠিক ঠিক কোনার চোখ পড়তে শরীরটা যেন কাঁপতে শুরু করলো। একটা রক্তাক্ত কাটা পা যেন ছুড়ে আছে। দৃশ্যটা দেখে আমার রাবিয়ার কথা মনে পড়ে গেল, তাহলে কি রাবিয়া যায়নি? ভয়ে ভয়ে মাথাটা তুলতে দেখি সেখানে আর কেউ নেই। মনের ভুল ভেবে বড় একটা নিঃশ্বাস ফেলতেই এবার খাটের নিচ থেকে রাবেয়ার কণ্ঠ শুনতে পেলাম,
যে ভেবেছিলি আমি চলে গেছি, এত সহজ আমি যাব না, তোর মৃত্যু দেখে আমার শান্তি হবে।
একটা কালো ডিকটিকে মাথা বিছানার উপরে ভেসে উঠল, আর সহ্য করতে পারলাম না, জোরে চিৎকার দিতে সবাই ছুটে আসলো আমার রুমে, আর অদৃশ্য হয়ে গেল রাবেয়া। তার পরের দিন এক আকাশ পরিমাণ রাত নিয়ে আবারও ছুটে গেলাম সে বড় হুজুরের কাছে। তিনি জোর গলায় বললেন,
এমন হতেই পারে না, হতে পারে না, নিশ্চয় কোনো ঝামেলা হয়েছে।
জোর নামাজের পর আবারও হাজিরায় বসলেন হুজুর, আর যা বললেন তা শুনে আমার রীতিমতো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হল। এই কালোজাদুর প্রভাব যদি কোনোদিন ভুলও নষ্ট বা ধরা পড়া যায় তা মাথায় রেখে রাবিয়া কবরকে নাপাক করে রাখা হয়েছে। তাই জট কিংবা পেরে তুলে ফেলার পরেও রাবেয়ার আত্মা মুক্তি পায়নি। হুজুর কথা মতো এবার গেলাম রাবেয়ার কবরের সামনে। তবে হুজুর বারবার সতর্ক করে দিয়ে বলল,
কাজটা কিন্তু বড় সহজ না, বুঝতে পেরেছ? অনেক বাধার সম্মুখীন হতে হবে তোমাকে।
আমি হুজুরের কথা মতো সকল প্রস্তুতি নিয়ে মাঝ রাতে বেরিয়ে পড়লাম বাইরে। রাবেয়ার কবর ছিল তাদের বাড়ির পেছনের দিকে, তাই চোখ কান খোলা রাখলাম মাঝ রাতে কেউ যেন প্রকৃতির ডাকে বাইরে না আসে, ধরা পড়লে তার পরিণাম হবে ভয়ঙ্কর। আমার ভাগ্য ছিল ভালো, কোন রকম ঝামেলা ছাড়াই রাবেয়ার বাড়ি ফিরে পেলাম। এবং কিন্তু আচমকা চারপাশে যেন পাল্টে যেতে শুরু করলো, প্রচন্ড ঝড়ে দাঁড়াতে পারছিলাম না। তার সঙ্গে অনেক পরিচিত মানুষের কণ্ঠ শুনতে পেলাম। বাবা আমাকে ডেকে বললেন,
বউরা কে এত রাতে কি করো? তোর কিন্তু খবর আছে আজকে, বুঝতে পেরেছিস?
আমি উত্তর দিতে পেছনে ঘুরে গিয়েও শেষ পর্যন্ত নিজেকে সামলে নিলাম। হুজুর বারবার বলেছিল যা কিছু হয়ে যা, পেছন থেকে তাকানো যাবে না। আমি কবর করতে শুরু করে দিলাম কোদাল হাতে নিয়ে। বড় বড় মাটির আলতা করতে করতে রীতিমতো কোদাল মাথায় ঠেকলো, বাঁশ আর হাত দিয়ে রীতিমতো বাঁশের আপন সরাতে কবরের ভেতরে চোখ পড়ল সাদা কাপড়ে মোড়ানো একটা পোটলা। আমি আর দেরি না করে হাত দুটো ঢুকিয়ে দিলাম কবরের ভেতরে। তখনই যেন আমার হাতটা চেপে ধরল। শুনতে পেলাম, এখান থেকে কেউ যেতে পারবি না, তোকে মরতে হবে, আমার শান্তি মিলবে। আমি একটু খাপড়ে গেলেও যেন ভয় পেলাম না। হুজুরের শিখানো সেই সুরাগুলো যেন জোরে জোরে পড়তে শুরু করলাম। আর কিছুক্ষণ পরে যেন চারিদিকটা শিথিল হয়ে গেল, আঁকড়ে ধরা সেই হাত জোড়াটা। তারপর ঘটনা ছিল খুব সামান্য। কাপড়ের পোঁটলা নিয়ে হুজুর হাতে দিতে তিনি আমাকে তার ভেতর থেকে রাবেয়ার মাসিকের রক্ত মাখা প্যান্ট দেখিয়ে বললেন,
মানুষ কত খারাপ হতে পারে ভেবে দিয়েছেন? আজ থেকে রাবেয়ার আত্মা মুক্তি পেয়েছেন। আর কখনো আপনাদের দুজনের উপর খারাপ নজর আসবে না।
হুজুর কথায় সত্যি হয়েছিল বটে। এরপর থেকে আর খারাপ কিছু ঘটেনি আমাদের দুজনের সাথে। তবে রবিনের স্বার্থ নিয়ে তখন আমার কৌতূহলের শেষ ছিল না। সে ছোটবেলা থেকে রাবেয়াকে প্রচন্ড ভালোবাসত, বিয়ের কথা বলেছিল, কিন্তু রাবেয়ার বাবা রাজি হয়নি। আর রাবেয়ার সাথে আমার সম্পর্ক সে কখনো খুশি ছিল না। যখন শুনতে পারলো আমি রাবেয়াকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করেছি, তখন সে প্রতিশোধ দিতে মরিয়া হয়ে উঠল। আর সে সব কিছু যেন কোনোভাবেই তার বড় চাচা জেনে ফেলেন, আর তাই আমার উপরে সবকিছু বাধা দিতেন। কারণ কোনোভাবেই আমি মারা গেলে আমার বাবার সমস্ত সম্পত্তির মালিক হবে তার ছেলে। রবিনের মাতাল সেই বন্ধুকে চেপে ধরতে হর হর করে সব ঘটনা বলে দেয় আমাকে। পরে অবশ্য বড় চাচা সব স্বীকার করে মাফ চায় আমার কাছে, আমিও ক্ষমা করে দিয়েছি চাচাকে। তারপর কেটে গেছে প্রায় দুটি বছর। এখন আমার এক বছরের একটা ফুটফুটে কন্যা সন্তান আছে। রাবেয়ার প্রতি সম্মান রেখে আমি বিয়ের নাম দিয়েছি রাবেয়া। আমার পাশে শুয়ে ফোনের দিকে তাকিয়ে হাত পা ছুড়ে খেলছে মেয়েটা। এবং ঘটনাটা নিকা শেষ করতে আমি রাবেয়াকে কোলে তুলে নিয়ে কপালটা চুমু এঁকে দিলাম। আচমকা আমার ছোট্ট মেয়েটা রাবেয়া কথা বলছে। আমি কিন্তু আমার কথা রেখেছি, তোমাকে আমি ছেড়ে দেয়নি। আর তুমি আমার নামটাও রেখেছ রাবেয়া। আর এখান থেকেই আমার জীবনের ভয়ঙ্কর এক অধ্যায় আবারও শুরু হয়ে যায়। জিফি ভাই, এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে আপনি পড়ে শোনাতে পারেন। আমি ইমন খান, এই ঘটনার মূল লেখকের নাম হাবিব খান হৃদয়। আশা করছি হাবিব খান হৃদয় ভাইয়ের ঘটনা আপনার কাছে ভালো লাগবে। এরকম আরো অনেক ঘটনা আমার কানেকশন আছে, আমি ধীরে ধীরে সব পাঠিয়ে দেব। আমি ইমন খান বলছিলাম ধানমন্ডি থেকে। হেই ইমন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। এবং স্টোরিটা কিন্তু বেশ ভালো ছিল, আমি বলবো খুবই সুন্দর একটা স্টোরি ছিল। এবং আমি বিলিভ করি যে এরকম স্টোরি আপনার কাছে আরো অনেক 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 আছে। এবং আপনার কাছে এরকম আরো অনেক স্টোরি থাকলে আপনি দয়া করে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি আপনার প্রতিটা স্টোরি শেয়ার করতে চাই। বিকজ আপনার স্টোরিগুলো বেশ ভালোই হবে মনে হচ্ছে। বিকজ আজকে প্রথম স্টোরিতে আপনি অনেক সুন্দর একটা ঘটনা পাঠিয়েছেন, দ্যাট ইজ বিউটিফুল থিং। আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর ঘটনা, খুব সুন্দর ভাই। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটা ঘটনা আমার কাছে পাঠিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য। এবং আমি শুধু আশা করছি যে আমার মতো করে সবার কাছে হয়তো ঘটনাটা অনেক সুন্দর লেগেছে, বিকজ স্টোরিটাই অনেক বেশি সুন্দর ছিল। আমার কাছে প্রচন্ড ভালো লেগেছে স্টোরি। আপনাদের কাছে কেমন লেগেছে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট আমার নিজের কাছে মনে হচ্ছে না ইট ইজ আ ভেরি ইউনিক স্টোরি। এবং যেহেতু ঘটনা তিনি পাঠিয়েছেন খুব সুন্দরভাবে, ঘটনাটা পরিচ্ছন্ন আকারে কিন্তু ঘটনা লিখে পাঠিয়েছেন বা কালেক্ট করে পাঠিয়েছেন, আমার কাছে খুবই সুন্দর লেগেছে ভাই। এবং আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। আপনারা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্য জানিয়ে দেবেন যে আপনাদের কাছে কেমন লাগছে পুরো আয়োজনটা, এবং তাহলে বোধ হয় দারুণ কিছু হয়ে যাবে। সো আমি আর দেরি করবো না, আমি চলে যাব পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলে যাই সরাসরি ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছেন ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালাম আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফিরোজ খান, ঘটনা পাঠিয়ে দিলাম, যদি ভালো লাগে ঘটনাটি শেয়ার করবেন। চলে যাই সরাসরি ঘটনায়। ঘটনাটির মূল লেখকের নাম তালহা মাহমুদ। ভূত বা ভৌতিক বিষয় কোনটি আমার বিশ্বাস নেই, নিজের সাহসের উপরে যথেষ্ট আস্থা আছে বলেই অপরিচিত এলাকায় ভৌতিক পরিবেশে থাকতে রাজি হয়েছি। যে বাড়িটাতে আমি আছি সেটাকে ঘিরে বেশ মুখরোচক গল্প প্রচলিত আছে। এসব গল্প শুনতে বেশ মজায় লাগে। আমার কলিগরা আমার কাছ থেকে ওই বাড়ি সম্পর্কে নতুন কোনো গল্প শোনার জন্য মাঝে মাঝে আগ্রহ দেখাত। তাদের ধারণা আমি লজ্জায় এই বাড়ি ছেড়ে পালাচ্ছি না। এই বাড়িতে অনেকেই থাকার দুঃসাহস দেখিয়েছে বটে, কিন্তু কেউ নাকি টিকে থাকতে পারেনি। বাড়িওয়ালা এখানে থাকে না। বাড়িটি 2-3 বছর পরিত্যক্ত অবস্থায় ছিল। বাড়িওয়ালা কিছুতেই ভাড়া দিতে রাজি হচ্ছিল না। আমি এক প্রকার জোরপূর্বক বাড়িটি ভাড়া নিলাম। বিরাট বড় বাড়ি এবং বাড়িটির বাইরের পরিবেশ দেখলে গা ছমছম করে ওঠে। বাড়ির দক্ষিণ দিকে বড় বাসছার, উত্তর দিকে বেশ বড় সড় একটা পুকুর, এবং পুকুরটার পানি খুব পরিষ্কার। গরমের সময় তাই বেছে বেছে দক্ষিণ দিকের রুমটায় থাকার জন্য ঠিক করলাম। আমার সব সময় সাহায্য করার জন্য গ্রামের একটা সাহসী ছেলেকে কাছে রাখলাম। 17 বছর বয়সী ছেলেটার নাম কাদের। সুঠাম দেহের অধিকারী, কোনো কাজে অনীহা নেই তার। সারাদিন কাজ করলেও ক্লান্তি তার শরীরে ভর করতে পারি না যেন। আর ও আমাদের পাশের রুমটাতে থাকে। 5-7 দিন বেশ নির্বিঘ্নে কাটিয়ে দিলাম। প্রথমে থেকে অস্বাভাবিক ঘটনার বলছি, সেদিন অফিস থেকে ফিরলাম সন্ধ্যা 7টার দিকে। এসে জামা কাপড় ছেড়ে বেসিনে গেলাম চোখ মুখে পানি দিতে, এবং পানি ছেড়ে আয়নাতে তাকাতে মনে হলো একটা আলোক রেখা পেছন থেকে সরে গেল। পেছনে তাকিয়ে কিছুই যেন দেখতে পেলাম না, ভাবলাম দেখার ফুল। কিন্তু কিছুক্ষণ পরে একই ঘটনা আবারও ঘটল। আলোটা এক দেয়াল থেকে অন্য দেয়ালে যেয়ে যেন মিলিয়ে গেল। যেহেতু এটাই ছিল আমার দেখা প্রথম অস্বাভাবিক ঘটনা, তাই কেমন যেন একটা শিহরণ অনুভব করলাম। তাদের একটু পরেই বাজার থেকে আসলো। দুজন মিলে রান্নার কাজটা সেরে খাওয়া দাওয়া করতে করতে রাত 10টা বেজে গেল। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে চলে গেল। আমি শুয়ে সন্ধ্যায় ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করছিলাম। এমন সময় কারেন্টটা চলে গেল। আমার খাটের উত্তর দক্ষিণ ভাবে সেট করায় দক্ষিণ দিকে পা দিয়ে শুয়ে আছি। কারেন্ট যাওয়া বাইরে থেকে চাঁদের আলো দক্ষিণ দিকের এক দোম যেন জানালার দিয়ে ভেতরে এসে অদ্ভুত রকম সুন্দর পরিবেশের সৃষ্টি হলো। জানালাতে বাইরের পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগছে। বাঁশবাগানের আলো ছায়ার খেলা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা আমি নিজেই জানি না। আমার একটা অভ্যাস হল শত গরমের মধ্যেও ঘুমানোর সময় হাঁটু পর্যন্ত কাঁথা টেনে ঘুমানো। ঘুমানোর একটা পর্যায়ে টের পেলাম পায়ের উপরে কাঁথা নেই, সরে গেছে। কাঁথাটা হাঁটু পর্যন্ত টেনে আবারও চোখ বুঝলাম। কিছুক্ষণ পর মনে হলো কাঁথাটা ধীরে ধীরে আবার সরে যাচ্ছে। শরীর ক্লান্তি থাকার কারণে চোখ খুলতে ইচ্ছা হলো না। ভাবলাম মনের ভুল, কিন্তু হঠাৎ করে মনে হলো কাঁথাটা দ্রুত সরে যাচ্ছে। ধরফর করে উঠে বসতেই জানালায় চোখ গেল। মনে হলো একটা ছায়া খুব দ্রুত আমার দিকে তাকিয়েছিল এবং আমাকে দেখে খুব দ্রুত সরে গেল। কাঁথার একটা অংশ জানালার মধ্যে ঢুকে আছে। হ্যাচকার টানে কাঁথাটা ভেতরে নিয়ে গেলাম। এবং সাথে সাথে বাঁশ বাগানের ভেতর থেকে খলখলে একটা হাসির আওয়াজ যেন ভেসে এলো। মেরুদণ্ডের উপর দিয়ে একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল। সারা শরীর অবশ্যই আসছে, মনে হচ্ছে আমি যেন মারা যাচ্ছি। অসারে দেহ নিয়ে আমি জানালার দিকে তাকিয়ে আছি। এ সময় দূরে বাঁশ বাগানের মধ্যে একটা স্পষ্ট নারী ছায়া সরে যাওয়া দেখলাম। হারিয়ে যাওয়ার শেষ মুহূর্তে সে আমার দিকে এক ঝলক তাকালো। তার চাহনিতে যেন ক্রোধ যেন ফুটে উঠেছে। আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে করণীয় কি। অনেকক্ষণ যাবৎ চুপচাপ বসার পরে একটু নড়ে চড়ে বসলাম। ঠিক তখনই দেখলাম পাশের চেয়ারে ঘটে চলা অপার্থিব একটা ঘটনা। চেয়ারটা এক ইঞ্চি ওপর দিয়ে ভেসে ভেসে নড়াচড়া করছে। একটা ছন্দে চেয়ারটা ঘুরছে। হঠাৎ করে চেয়ারটা ফুট দুয়েক উপরে উঠে গেল এবং চেয়ারটার পেছনে থাকা অদৃশ্য কেউ চেয়ারটাকে সশব্দে মাটিতে ছুড়ে মেলল এবং গলা থেকে যেন একটা ভয়ানক আত্মনাদ যেন আত্মচিৎকার বেরিয়ে এলো। সাথে সাথে পাশের রুম থেকে কাঁদের ছুটে এলো এবং কি হয়েছে ভাইয়া এমনটা জিজ্ঞেস করলো। আর জিজ্ঞেস করলো, খারাপ স্বপ্ন দেখছেন নাকি? আমি কোনো কথা বলতে পারছিলাম না, কোন রকমের উচ্চারণ করলাম পানি। পানি খাওয়ার পরপরই কারেন্টটা এসে গেল, কাঁধের রুমে চলে গেল। চাঁড়া বন্ধ করে বাতি জ্বালিয়ে সারা রাত যেন মিউজিক শুনতে লাগলাম। বিষয়টা জানতে পারলে কলিগদের মধ্যে হাসির রং পড়ে যাবে এটা ভেবে আমি কাউকে কিছু বললাম না, এমনকি কাঁধেরকেও কিছু বললাম না। বিকেলে বাসায় ফিরে যত সম্ভব কাঁধের সাথে থাকার চেষ্টা করলাম। রাত 11টার দিকে কাঁধের শুতে গেল। আজ জানালা বন্ধ করে রাখলাম এবং সারা রাত বাতি জ্বালানোর ব্যবস্থা করলাম। সেই রাতে বিশেষ কিছুই ঘটল না, তবে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। পরের দিন বিকেলে অফিস থেকে বাড়ি ফিরছি, যথারীতি বেসিনে হাত মুখ ধুতে গেলাম, ট্যাপ ছাড়লাম, কিন্তু পানি আর পড়ছে না। ভাবলাম পানি নেই হয়তোবা, কাদেরকে মোটরটা ছাড়তে বলবো। তখন দেখি ফুল স্পিডে পানি পড়ছে। পানিতে হাত দিতে পানি পড়া যেন বন্ধ হয়ে গেল। ট্যাপ বন্ধ করে যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি তখন কোথা থেকে এক ঝাপটা পানি এসে সমস্ত ভিজিয়ে দিল। আমি দ্রুত রুমে চলে গেলাম। ভয় ভয় গলা শুকিয়ে আসছে। কাদেরকে ডেকে একটু কথা বলায় ভয়টা যেন হালকা কমল। রাত 11টার দিকে কাদের ঘুমাতে যাওয়ার পর আমারও হালকা তন্দ্রা যেন ভেসে আসলো। একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ নূপুর পায়ে হাঁটছে। প্রায় এক ঘন্টা জেগে শব্দটি আবারও শোনানোর জন্য অপেক্ষা করলাম, কিন্তু কোনো শব্দ শুনলাম না। এবার ঘুমানোর চেষ্টা করব। ঠিক তখনই স্পষ্ট শুনলাম আমার মাথা থেকে একটা নূপুরের শব্দ পায়ের পাশ দিয়ে রীতিমতো জানালা পর্যন্ত যে থেমে গেল। সারা রাত আর কিছু যেন ঘটেনি, তবে সেই অদ্ভুত স্বপ্নটা আজ দেখলাম। 6-7টা রাত পরে হয়ে গেল এবং রাতগুলোতে মাঝে মাঝে আমি গভীর কান্নার শব্দ শুনছি, তবে প্রতি রাতেই আমি ওই অদ্ভুত স্বপ্নটা দেখেছি। স্বপ্নটা ছিল এরকম, বাড়িটার সামনে শত শত লোক দাঁড়িয়ে, সবার চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক, বাড়িওয়ালার চোখে অশ্রুসিক্ত, সে সবাইকে কিছু একটা বলছে। এই স্বপ্নটা প্রতিদিন দেখেছি, তবে আজ রাতের স্বপ্নটার কথা মনে হলে গা যেন শুরু উঠছে, অস্থিরতা যেন বেড়েই যাচ্ছে। আজ দেখলাম বাড়িটার সামনে শত শত লোক দাঁড়ানো, সবার চোখে মুখে আতঙ্ক, বাড়িওয়ালা অশ্রুসিক্ত চোখে বলছে, আমি ওকে বাড়ি ভাড়াতে চাইনি, ও আমার কথা শোনেনি। এখানে আসার এত কিছু ঘটলো কিন্তু আমাকে কিছুই জানানি। সবাই দুটি কাফনে ভরানো লাশকে ঘিরে দাঁড়িয়ে আছে। কারো মুখে বেশ কয়েকবার সুইসাইড কথাটা শুনলাম। সবচেয়ে স্পষ্ট যে কথাটা শুনলাম সেটা হলো অমাবস্যা। কেউ কেউ বলছে অমাবস্যার রাতে বাড়িতে এমন ঘটে। স্বপ্নে দেখে আমার ভয় লেগে গেল। আপনার হাত দিয়ে বুঝলাম জ্বর এসেছে। থার্মোমিটারে যে করলাম 104 ডিগ্রি জ্বর এসেছে এবং অসুস্থ শরীর নিয়ে অফিসে গেলাম। কোনো কাজেই যেন মন বসছে না। থেকে থেকে আমার শুধু অমাবস্যার রাতের কথা মনে আসছে। আমার এক ঘনিষ্ঠ কলিগকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই অমাবস্যার রাত বলতে কবে হবে জানো কি কিছু? তখন সে বলে উঠল, কেন ভূত ধরবা নাকি? এই বলে হাসতে লাগলো। এবং বিকেলে বাসা ফিরে দেখি তাদের বাজার করে ফেলেছে। আমি জামা কাপড় ছেড়ে ওর কাছে গিয়ে বসলাম। আচ্ছা বাড়িতে কি ঘটেছিল জানো? তাদের বললো, এখানে একটা বড় ফ্যামিলি থাকতো, রাতুল সাহেব, তার স্ত্রী, দুই ছেলে এবং একটা মেয়ে। অভাবে অনটনের সময় পেলে লেগে থাকতো, মেয়েটা কলেজে পড়ত, টাকার অভাবে বেতন দিতে পারত না, সংসারের সারাটা দিন অশান্তি লেগে থাকত। তারপরে এক অমাবস্যার রাতে সবাই একসাথে একসাথে সুইসাইড করে। বাবা মা আর মেয়েটার গলায় দড়ি দিল, ছেলেটা দুটাকে বিষ খাওয়ানোর হয়েছিল। কাহিনীটা এক নিঃশ্বাসে বলে থেমে গেল কাঁদের, এবং প্রতিক্রিয়া দেখার জন্য আমার দিকে ঢাকালো। ভয় চাদরটা রীতিমতো জোরে জোরে আঁকড়ে ধরে আছি। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম,
তোমার ভয় লাগে না?
না না না, আমি তখন বললাম, এতদিন এখানে থেকেছ, কিছু দেখেছ? ও তখন বলল, হ দেখছি তো। আমার কি দেখছো? অবসর রাতে বাড়িতে অনেক কিছু তো ঘটে, তাই না? ও তা ঘটে, আমাদের তো মেরে ফেলতে পারে, তাই না? হ, আমি আরেকটা কথা অনেক সাহস করে জিজ্ঞেস করলাম, অমাবস্যা কবে? এই প্রশ্নে কিছুটা চমকে উঠল, বেশ কিছু সময় পা নাড়িয়ে বলে উঠল, জানি না। সাড়ে দশটার দিকে শুয়ে পড়লাম, বাইরে ডাহক পাখি ঘন ঘন ডেকে চলেছে। এগারোটার দিকে কারেন্ট চলে গেল, উঠে মোমবাতিটা জ্বালিয়ে শুয়ে পড়লাম। চোখে মুখে খুমখুম ভাব এসেছে, ঠিক তখনই মনে হলো আমার কাছে কে যেন ফিসফিস করে কথা বলছে। আমি নড়ে চড়ে উঠলাম, এ সময় চোখ গেল ফ্যানের দিকে, তাকে দেখি সেটা পাখা যেন জোরে জোরে কাঁপছে। ঠিক এমন সময় পাশের রুম থেকে কাদের ভয়ানক চিৎকার শুনে আমি যেন চিৎকার করে ওর রুমে ছুটে গেলাম, যে দেখি ও মাটিতে গড়াগড়ি খাচ্ছে, ওর আর কোনো কানের নিচে রীতিমতো রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমাকে দেখা মাত্রই আমার পা জড়িয়ে ধরে বলল, ওর আমার মেরে ফেলবে, আমারে বাঁচান। শক্ত কিছু দিয়ে মারার চেষ্টা করে দেখলাম ওকে, আমার রুমের থেকে এসে ক্ষত জায়গাটা গামছা দিয়ে বেঁধে দিলাম। দুজন পাশাপাশি বসে আছি, তার মুখ কোনো কথা নেই। পাশের টেবিলে রাখা মোমবাতিটা টিম টিম করে জ্বলছে, করে দরজার পাশ দিয়ে নূপুরের স্পষ্ট শব্দ শুনতে পাওয়া গেল। মনে হলো নূপুর পায়ে কেউ দৌড়ে গেল, ও আমার কাছে সরে গেল। সাথে সাথে পাশের ঘরের আয়নাটা সর শব্দে ভেঙে পড়ল, আবার নূপুরের শব্দ শোনা যাচ্ছে। আমার দরজা পর্যন্ত এসে থেমে গেল, আবার মনে হচ্ছে আমার দিকে রীতিমতো হিঙ্গিয়ে আসছে। ঝুমঝুম ঝুমঝুম করে শব্দটা হচ্ছে, এবং হঠাৎ করে মোমবাতিটি যেন নিভে গেল। অন্ধকারে এক ছত্র অধিপত্য কায়েম হল, অন্ধকারের বুক ছিঁড়ে আবার নূপুরের শব্দ এদিক ওদিক এগিয়ে আসছে। কাদের আমাকে জড়িয়ে ধরল, হঠাৎ কাদের কখন বিদারি আগে চিৎকার করে রুম থেকে বেরিয়ে গেল, এবং মোবাইলের আলোয় ওর পেছনে দৌড়াতে যেয়ে কিছু একটার সাথে বেঁধে পড়ে অজ্ঞান হয়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, মোবাইলের টর্চটা তখনও চলছে, চারিদিকে গাঢ় অন্ধকার, একটা ভেজা ফ্লোরে আমি পড়ে আছি। প্রচন্ড দুর্বল শরীরটাকে কোন রকমে টেনে তুললাম, এবং টর্চের আলোতে দেখি লোকটা রক্তে রক্তে ভিজে গেছে, কপালে প্রচন্ড ব্যথা। ধীরে ধীরে কাঁধের জমে ঢুকলাম, এবং ঢুকে বিভৎস দৃশ্য দেখে চিৎকার দিয়ে বেরিয়ে এলাম। কি মনে করে ওই ঘরে আবারও ঢুকলাম। ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলে আছে দেহটা, চোখ দুটো কোঠর থেকে বেরিয়ে পড়েছে, জিহ্বাটা ইঞ্চি অনেক বাইরে বেরিয়ে আছে, মাথাটা ঘোরের নিচে পড়ে গেলাম। একটা সাদা কাগজের উপরে মোবাইলটা ছিটকে পড়ল, সেখানে স্পষ্টভাবে লেখা আছে, আপনি পালান, আজই অমাবস্যা। অনুভূতিহীন চোখে মোবাইল স্ক্রিনে দেখলাম ব্যাটারির লো, শাটডাউন। আবারও অন্ধকারে নেমে এসেছে, অন্ধকারে বুক চেপে নূপুরের শেষ শব্দটা শোনা যাচ্ছে। এভাবে যেন দিন কাটছিল আমার। একদিন হঠাৎ করে আমি নিজ দায়িত্বে সে বাড়ি ছেড়ে পালিয়ে গেলাম, আর কোনোদিন সে ভয়াবহ সে বাড়িটি আমার চোখে পড়েনি। এ ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি ফিরোজ খান বলছিলাম, ভৌতিক বাড়ির এই ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাতে পারেন। গল্পের মূল লেখক তালহা মাহমুদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই। আলহামদুলিল্লাহ যে আরেকটা স্টোরি কিন্তু আমাদের ফিরোজ ভাইয়ের স্টোরি শেয়ার হয়ে গেল। ফিরোজ ভাই অনেক অনেক বেশি নিবেদিত একটা প্রাণ, এবং আমি সত্যি বলছি তার কথার স্টোরি এতটাই সুন্দর হয়, মানে এক কথায় দিস ইজ অ্যাবসলিউটলি মারাত্মক রকমের সুন্দর ছিল, খুবই সুন্দর একটা ছবি, খুবই সুন্দর মাশাআল্লাহ ভাই। এবং আশা করছি আপনাদের সবার কাছে ঘটনা ভালো লেগেছে এবং আপনাদের কাছে ভালো লাগবে, কষ্ট সার্থক প্রতিবারের মতো হয়ে যাবে। আর আমি এতটুকু বলতে পারি যে আপনারা চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে প্রেত পডকাস্টটাকে আরো বেশি প্রসারিত করতে, এবং সত্যি বললাম দিস ইজ অ্যাবসলিউটলি মাথা নষ্ট স্টোরি। সো আমি আর দেরি করব না, আমি চলে যাচ্ছি আমাদের সর্বশেষ ঘটনায় এবং ফিরে এসে আপনাকে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ ভাই। এভাবে দারুণ সব ঘটনা কিন্তু পাঠাতে হবে আপনাকে, আপনি আছেন একমাত্র যে কিনা এত নিবেদিত প্রাণ এত অসাধারণ সব ঘটনা পাঠিয়ে দেন এবং সবসময় হেল্প করে যাচ্ছেন প্রেত পডকাস্টকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে যাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ব্রো, আশা করছি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। আমি দেরি করব না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনা, আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে বা সর্বশেষ ঘটনাটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। চলো যে ঘটনায়, ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছেন ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। না, আমি মিলন আহমেদ বলছি কুষ্টিয়া থেকে, আজ প্রথমবার প্রেত পডকাস্টে ঘটনা পাঠাচ্ছি, ভালো লাগলে আপনি আপনার সুমধুর কণ্ঠে ঘটনাটি শোনাবেন। ইদানিং একটা অদ্ভুত স্বপ্ন দেখছি আমি, আমার বিছানা পায়ের কাছের দেয়ালে লাগানো আমার পড়ার টেবিল, টেবিলের লাগোয়া দেয়ালের জানালা, জানালার ওপারে একটা ব্যালকনি, ব্যালকনিতে গ্রিল দেওয়া আছে। এই বাসায় ওঠার পর থেকে সেই ব্যালকনির সিলিংয়ে দুটো লোহার আংটা দেখে আসছি। আমাদের আসার আগে এই বাসায় ইউনিভার্সিটির মেয়ে ম্যাচ করে থাকতো, তারা সম্মত ওই আংটায় তোলনা ঝুলিয়ে তুলত। তাদের আসার আগে অন্য কোন পরিবারের মেয়েরাও সহমত আংটা দুটোকে দোলনার মতো করে ব্যবহার করত। আমি স্বপ্নে ওই আংটাটা দোলনা ঝুলিয়ে কাউকে দুলতে দেখি, ঘুমের আগে যে জানালা আমি বন্ধ করে শুই সেই জানালাকে আমি খোলা দেখি, যে দোলে তার চুলো মেয়েদের মতো কিন্তু খড়খড়ে, জট পাকানো তার ছাই রঙের ধারালো নখগুলো যেন পা উল্টে দিচ্ছিল, পুরো গায়ে যেন আলখাল্লা পরে আছে, চেহারাটা দীর্ঘদিনের পানিতে ডুবে গেলে যেরকম লাশের মতো দেখা যায় ঠিক সেভাবে যেন ফ্যাকাশে লাগছিল। তার চোখের কোণ দিয়ে যেন বিভৎস কিছু বেরিয়ে আসছিল, চোখ দুটো যেন অক্ষি কোটর থেকে বেরিয়ে আসছে এবং কোটর দুটো শূন্য, জিমার দাঁতগুলো যেন কুচকুচে কালো। সে দোলনায় দোলে একটা গান গাচ্ছিল, মোনারে মোনা কোথায় যাস, ঝিলের পাড়ে ধরবহাস, হাস কি হবে চোখ নেব তার, দেখব পানিতে কি তাও ভাসে। তারপর স্বপ্নের মাঝে সে আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো, বিভৎস এক হাসি দিল এবং লক্ষ্য করলাম তার চেহারা ধীরে ধীরে নেকড়ের বাঁকের মতো হয়ে যাচ্ছে, তার শরীর ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করলো। আর আমি দাঁড়িয়ে রীতিমতো এই বিষয়টা দেখছিলাম। এরপর তীব্র একটা চিৎকার দিয়ে ঘুমটা থেকে জেগে উঠলাম, তখন গভীর রাত হবে। স্বপ্নের আবেশের বাস্তবেও কিছুক্ষণ থাকে কিনা জানি না, তবে আমি দোলনা তোলার ক্যাচ ক্যাচ শব্দে ঘুম ভাঙতে শুনি সামনের ব্যালকনিতে, না জানাটা ঘুমানোর আগে তো বন্ধ করেছি, কিন্তু ব্যালকনিতে কিসের শব্দ? আমার ব্যালকনি তো ফাঁকা, কোনো জানালা তো আমি ঝুলাইনি, তাহলে কিসের শব্দ? কিসের শব্দ তা উদ্ঘাটন করার জন্য সাহস আজ প্রায় 3 মাস হয়ে গেল, তাও হলো না, এবং ঘুমের আগে ব্যালকনির দরজা আর টেবিলে জানালা টাইট করে লক করে আটকায়। প্রায় এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখি, আর স্বপ্নের চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ঘুম ভাঙার পরে স্বপ্নের মতোই কাল্পনিক সেই দোলনার দোলার শব্দ আমি এখনো পাই। একা থাকি বাসায়, কাউকে সে সমস্যাটা শেয়ার করতে পারছি না, সবকিছুর দাম বাড়ার সাথে বেতন কিন্তু বাড়েনি, তাই বাধ্য হয়ে কম দামে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকতে হয়েছিল। ফ্ল্যাটটা ভাড়া যা হওয়ার কথা ছিল তার থেকে 1/3 কম, এত কম কিভাবে সম্ভব? তাই আমি থাকছি 3 মাস ধরে। সত্য কথা বলতে এই ভাড়ায় এই শহরে আমার বস্তি বাড়ি টাইপ বাসায় উঠতে হতো, কিন্তু সেটা স্টেটাস এর সাথে যায় না আমার, শিক্ষিত আর মধ্যবিত্ত হবার কারণে এই জানা স্টেটাস। স্টেটাস রক্ষা করতে কষ্ট করে হলো, সমাজের আর চোখ সহ্য করতে না হলে সাধ্যের বাইরে অনেক কিছু বিষয় করতে হয়। সে হিসেবে আমাশিক এলাকা এমন একটা ফ্ল্যাট এত কম টাকায় পেয়ে যাব আনন্দে যেন উজ্জ্বল হয়ে গেছিলাম। স্টেটাস আর পকেট দুটোই রক্ষা করতে হবে। হরমুজি আর কল্পে ঠিক দেখা যায় এবং দোষের বাড়িতে অনেক কম দামে ভাড়া হয়ে যায়, বিক্রিও হয়ে যায়। তবে হরর মুভিতে আশেপাশের মানুষ ভূতের ঘর নিয়ে মুভি প্রধান চরিত্রের বাধা দেয়। আমাকে এই ফ্ল্যাটের ব্যাপারে কেউ সাবধান করেনি আগে, এমনকি এই ফ্ল্যাট নিয়ে কোনো গুজবও কখনো শুনিনি। হতে পারে আগের ভাড়াটিয়াদের আমি পাইনি বলে হয়তো বা এমনটা হয়েছে। আবার এও হতে পারে এই যুগে কেউ ভূতের প্রসঙ্গ বা অপরিচিত কারোর সাথে এই বিষয় নিয়ে কথা বলতে চায় না, পাছে সে যদি অবজ্ঞা করে বুঝকে হাসি দেয়। এই বাড়ির বাড়িওয়ালা তিনতলায় থাকে, আমার ফ্ল্যাট ঠিক উপরে, কিন্তু তারা খুব কমে এই বাড়িটাতে থাকে। তাদের ছেলে মেয়েগুলো সব ঢাকায় পড়াশোনা করে, বাড়িওয়ালা তাই স্ত্রীকে মাসের 20-25 দিনেই ঢাকায় থাকে। যে কয়দিন বাসায় থাকে অনেক ব্যস্ত থাকে তারা। ভাড়াটা উঠিয়ে আবারও রানা দিল ঢাকায়। আমি নিশ্চিত অন্য ফ্ল্যাটগুলোতে এই সমস্যাটা হয় না, কারণ যে জিনিস আমি প্রতিনিয়ত স্বপ্নে আর বাস্তবে দেখি আর শুনি, তা যদি অন্য কোনো ভাড়াটিয়া শুনত এই বাসায় এই বিষয়ে কোনো কথা না কোনো ঝোপ পাড়ায় উঠত। একদিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে যাওয়া আর কি গভীর ঘুমের প্রত্যাশায় যাতে স্বপ্ন না দেখি, যদিও বিশেষ একটা উপকার এতে পাইনি। যাই হোক, হুট করে বাড়িওয়ালা ফোন এলো, বাড়িওয়ালা মাত্রই আজ সন্ধ্যায় ঢাকায় গিয়েছে। হন্তধন্ত হয়ে বাড়িওয়ালা আমাকে ফোনে বলল,
শোনো শোভন, তুমি একটু আমাদের ফ্ল্যাটের চারপাশে একটু সামনে যাবা, চারতলার ওই লেকচার রফিক সাহেব ফোন দিলেন, গ্যাস বন্ধ পাওয়া যাচ্ছে নাকি, সবার বাসা চেক করা হয়েছে, কারো গ্যাসের সমস্যা নেই, তুমি তো গ্যাস ব্যবহার করো না, এখন বাকি আছে কেবল আমার বাসায়। আমার ফ্ল্যাটের এই এক্সট্রা চাবি বাইরের আশেপাশে নিচে থাকে, খুলে একটু চেক করে দেখবে বাবা, একটু দেখো না, হয়তো বড় বিপদ হতে পারে।
আমি গোটা বাসার একমাত্র যুবক ছেলে, বাকি ফ্ল্যাটের বেশিরভাগ বয়স্ক মানুষ অথবা মেয়েদের মেস। আমাকে এজন্যই বাড়িওয়ালা ফোন দিয়েছে। বের হয়ে বাড়িওয়ালার ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ালাম, দেখি যদি কোনো বাড়িওয়ালা আমাকে তার ফ্ল্যাটে ঢুকতে বলেছে। তবুও চারতলার দুই ফ্ল্যাটের দুই আঙ্কেল সেখানে দাঁড়িয়ে আছে, একজনের নাম রফিক আরেকজনের নাম করিম। আমি শীঘ্রই চাবি বের করে ঢুকালাম বাড়িওয়ালার রান্নাঘরে, আঙ্কেলরাও পিছু পিছু এলো। আমি দেখলাম গ্যাসের সিলিন্ডারে চাবি খোলা, শীঘ্রই বন্ধ করে দিলাম সেটা। রফিক আঙ্কেল বলল,
গ্যাস বের করতে হবে ফ্ল্যাট থেকে, নয়তো এখনো ঝুঁকি আছে, বুঝতে পেরেছ, বাইরে যদি কেউ সিগারেট ধরা তো বিপদে পড়ে যাবে।
আঙ্কেলটা ফ্ল্যাটের বন্ধ জানালা খুলতে লাগলো। আমি গেলাম ব্যালকনির দিকে, ব্যালকনির কাছে গিয়ে রীতিমতো ভয়ঙ্কর এক ধাক্কা খেলাম। বাড়িওয়ালা তো কোনো ব্যালকনিতে নেই, নিজেরটা দেয়াল, কিন্তু বাইরে তো ব্যালকনির গ্রিল ঠিকই দেখা যাচ্ছে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে রফিক আঙ্কেল এসে বলল,
বাড়িওয়ালা একটা প্রতিবন্ধী ছেড়েছিল, সে এই ব্যালকনি থেকে বাইরে পেশাব করতো রাস্তার মানুষের গায়ে, বড় ছেলে, 20-21 বছরের প্রতিবন্ধী ছেলে, অনেক ঝামেলা হতো এটা নিয়ে এলাকায়, বাড়িওয়ালা তাই ব্যালকনি সিল করে দিয়েছে সিমেন্ট দিয়ে।
আমি আর আঙ্কেল আরো অনেকক্ষণ অপেক্ষা করতে লাগলাম, গ্যাসের গন্ধ সম্পূর্ণ দূর হবার আগ পর্যন্ত। আমি এই ফাঁকে বাড়ির ড্রয়িং রুমে দেয়াল দেখতে লাগলাম। আমার জানামতো বাড়িওয়ালা এক ছেলে দুই মেয়ে সবাই ঢাকায় পড়ে এবং প্রতিবন্ধী ছেলের কথা আগে শুনিনি, কিন্তু দেয়ালের ছবিগুলো পারিবারিকের ছবিতে 6 জনকে দেখা যাচ্ছে। বাড়িওয়ালার বাকি ছেলে মেয়ের চেয়ে অনেক বড় সে, কিন্তু চেহারা দেখে কেউ বলবে না ও প্রতিবন্ধী। আমি অবাক হয়ে ছেলেটার ছবির দিকে তাকিয়ে থাকলাম। করিম আঙ্কেল তার দেখে বলল,
বড় ছিল বাড়িওয়ালা, নাম মোনা, জন্ম থেকে অটিস্টিক, তাই বাড়িওয়ালা স্বাভাবিক বাচ্চার মতো করে রেখেছিল ওকে, এখন পাবনায় থাকে বাগলাগড়তে।
মোনা নামটা শুনে আমার যেন কানে শোষণ করতে লাগলো, একটা অপার্থিব কণ্ঠস্বর শুনে কাউকে ছাড়া ছড়া আবৃত্তি করতে শুনেছিলাম। মোনা রে মোনা কোথায় যাস? আমি আশেপাশে তাকালাম দেয়ালে, কিন্তু কাগজ ফ্রেমে বাঁধানো খুব সুন্দর ছবি আঁকা সেখানে। রফিক আঙ্কেল বলে উঠল, অডিসিকগুলো ছেলেটা কিন্তু খুব সুন্দর ছবি আঁকত। আমি ছবিগুলো দেখতে লাগলাম, উপরে পারিবারিক ছবিটা রং তুলিতে আঁকার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রথমে তা বোঝা যায় না, কারণ আঁকা ছবিতে মোনা নিজের বাড়িওয়ালা আর ভাইয়ের হুবহু চেহারা এঁকেছে, কিন্তু ওর মা আর বোনদের জায়গায় কার্টুনের মতো মেয়েদের জামা পরা তিনটে হাঁসের ছবি এঁকেছে। আমি হা করে তাকিয়ে থাকার কারণে করিম আঙ্কেল বললেন,
বোনার অটিস্টিক হবার একটা অন্যতম লক্ষণ ছিল, ও মেয়ে মানুষদের হাস বলতো, ওকে জিজ্ঞেস করলে শুধু হাসত আর বলতো মেয়েরা নাকি হাঁসের মতো হাঁটে আর প্যাক প্যাক করে। এইসব কথা বাইরের পার্টিতে বলার তরুণ বাড়িওয়ালা অনেকবার অপদস্থ হয়েছে। যুবক হবার পর সমস্যাটা আরো বেড়ে গিয়েছিল, আর আমরা ওপরে রীতিমতো শুনতাম, প্রায় মোনা চিৎকার করতো, আব্বা হাঁসের মাংস খাবো। বাড়িওয়ালা হাঁস কিনে আনে, ভাঙচুর করতো বাসায়, ওই হাঁসের মাংস খাবে না। আমি চমকে উঠলাম এবং চমকে উঠে করিম আঙ্কেলের দিকে তাকিয়ে বললাম, বলেন কি, এ তো ভয়ঙ্কর কথা। করিম আঙ্কেল বললেন, এই জন্যই পাগলা করতে বাড়িয়ে দিয়েছে তাড়াতাড়ি। শেষের দিকে নাকি ঘুমে আনা অবস্থায় রীতিমতো বাড়িওয়ালার স্ত্রী মানে ওর নিজের মায়ের চোখ উঠিয়ে ফেলতে গিয়েছিল। বাড়িওয়ালাকে আরেক ছেলের কোপন এবং মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে দিয়েছিল মোনাকে। সে থেকে পাগলা করতে থাকে। গ্যাসের গন্ধ যেন সেরাতের মতো চলে গেল। আমি বাসায় ফিরে এলাম, কার একটা অপার্থিব কণ্ঠস্বর আবারও ভেসে আসছে, ঝিলের ধারে থর হাঁস। হাঁস কবে কি হবে, চোখ নিব তার, দেখবো বাণীতে তাও কি ভাসে। সেরাতে আমি কোনো স্বপ্ন দেখলাম না, ব্যালকনির দরজায় জানালাও যেন আওয়াজ পেলাম না। পরের রাতে আবারও গ্যাসের গন্ধ পাওয়া গেল সারা বিল্ডিং এ। আমি আর রফিক আঙ্কেল আবারও গিয়ে দেখলাম গ্যাসের সিলিন্ডারের চাবি খুলে গেছে, আমরা আবারও লাগিয়ে দিলাম। পরের রাতেও গ্যাসের গন্ধ পাওয়া যেতে লাগলো। সেদিন বাড়িওয়ালা আর আমাদের না পাঠিয়ে একজন মিস্ত্রিকে পাঠালেন। মিস্ত্রি গ্যাসের সিলিন্ডারের নল চাবি সব পরিবর্তন করে নতুন সিলিন্ডার আনলো। পরের রাতে আবারও গ্যাসের গন্ধ পাওয়া গেল। এবার সারা বাসায় এই কানাঘোষা শুনতে পাওয়া গেল। আমার ফ্ল্যাটের আগে যে মেয়েরা থাকতো তাদের নিয়েও একই কথা শুনলাম, তারা নাকি প্রায় রাতেই দুঃস্বপ্ন দেখত। এমন সময় বাড়িওয়ালা আমাকে ফোন দিল একটা, একটু ইতস্তত করে বলল, শোভন বাবা, তোমার আন্টি সেদিন কোজ কাজ করার সময় তারা ওর উপরে আমাদের ব্যালকনির দেয়ালে সুটকেস দিয়ে একটা ধাক্কা মেরেছিল। আমাদের ব্যালকনির দেয়ালে দরজা নেই, তো তা তো তুমি জানোই, এই দেয়ালের উপরে লেমিনেটিং করা একটা কাগজ প্রেগ ঝুলানো আছে, তুমি কি একটু দেখবে বাবা কাগজটা আছে কিনা। আমি বললাম, কাগজে কি লেখা আঙ্কেল বলুন তো। বাড়িওয়ালা আঙ্কেল ইতস্তত করে বলল, আরবিতে আয়তাল কুরসি লেখা আছে। আমি উপরে উঠে খুঁজলাম দেয়ালের নিচে, বেঁচেতে আয়তাল কুরসির কাগজটা কোথাও দেখা গেল না। এই ঘটনার পরে আমি বুঝে গেলাম এই বাসায় ভৌতিক বা প্যারানরমাল কিছু একটা আছে, অবশ্যই আছে। সে শুধু আমার স্বপ্নে আসে না, এই বাড়িতে আরো অনেকের স্বপ্নে আসে। এবং জিনিসটা বাড়িওয়ালা ফ্ল্যাটের গ্যাসের সিলিন্ডারের চাবি প্রতিদিন খুলে ফেলে এবং এই ঘটনাগুলো প্রতিদিন ঘটছে, তার মানে এখানে ভূত বা প্রেত কিছু একটা আছে অথবা জিন আছে। আমি বাসা দেখা শুরু করলাম, বস্তি ঘর হলেও চলবে, কোনো ব্যাপার না, কিন্তু এরকম অপার্থিব কিছুটা আছে এই বাড়িতে, আমি কিভাবে থাকবো, সম্ভব নয়। আর এই ঘটনার সাথে জড়িত তার বড় ছেলে অটিস্টিক মোনার সাথে, কিন্তু আমি এই ব্যাপারে কিছুই জানতে চাই না। এমন একদিন আমি আমার অফিসে অবসর সময়ে বাসা খবর নিতে স্থানীয় পত্রিকা পড়তে লাগলাম। পড়তে পড়তে হঠাৎ একটা খবরে আমার চোখ আটকে গেল, ভুইয়া ছেলের চার গুম হওয়া কিশোরীদের অর্ধপন্দ আজও উদ্ঘাটন করা হলো না। আমি পড়তে লাগলাম ঘটনাটা 3 বছর আগে, আমি তখন এই শহরে আসিনি বলে ঘটনাটা জানি না। ভুইয়ার ঝিলে নামে একটা দর্শনীয় স্থান আছে এই শহরে। 3 বছর আগে ঘুরতে গিয়ে সেখানে 4 জন কিশোরী মেয়ে গুম হয়ে যায়, একই সাথে নয়, কয়েকদিন পর পর। এই শহরে সেই সময় তথস্থ হয়ে পড়েছিল কয়েক মাসের জন্য, সবাই নিশ্চিত হয়ে যায় এক সিরিয়াল কিলার ঘুরছে এই শহরে। কিন্তু সেই 4 কিশোরীর পর আর কোন ঘটনা ঘটেনি, পুলিশও অনেক তদন্ত করে হাল ছেড়ে দেয়, মেয়েগুলোর কপালে কি হয়েছিল আজও কেউ জানে না। আমি সেদিন সন্ধ্যার বাড়িতে ফিরে দেখলাম বাসায় তুমুল ঝগড়া চলছে, রফিক আঙ্কেল করিম আঙ্কেল বাড়িওয়ালার সাথে ঝগড়া করছে। বাড়িওয়ালা হুট করে এবার আজই এসে পড়েছে এবং আমাকে দেখে বাড়িওয়ালা চিৎকার করে বলল, আয় ছেলে, তোমাকে আমার বাসার এক্সট্রা চাবির কথা বলেছি আমি, হ্যাঁ, তুমি কি প্রতিদিন আমার বাসার চাবি দিয়ে কুশির ঢুকে ওই গ্যাসের সিলিন্ডার নিয়ে শয়তানি করো নাকি, হ্যাঁ, কি উদ্দেশ্য তোমার, হ্যাঁ, আমার বাড়িটাকে ভূতের বাড়ি প্রমাণ করতে চাও?
আমি হা করে কিছুক্ষণ তাকিয়ে রইলাম, বললাম, কি বলছেন এগুলো? বাড়িওয়ালা কোনো কথা না শুনে বলে উঠলো, তুমি বেরো যাবা আমার বাসা থেকে এই মাসে, বেরো যাবা, শয়তানি আমার ভালো লাগে না, বুঝতে পেরেছ?
রফিক আর করিমা আঙ্কেল একসাথে বলে উঠলো, আপনার বাসায় সমস্যা আছে সেটা আমরা জানি, অনেক আগে থেকে জানি, শোভন যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটে 3 বছর ধরে কেউ থাকতে পারে না, আপনার বোনাকে পাগ নাগরতে পাঠানোর পর থেকে তাই ঘটনা, আপনি তো কত খুচুর আনলেন, পড়ে গেছেন তারা, হ্যাঁ, ছেলেটার সাথে খারাপ ব্যবহার করেন না, বুঝতে পারছেন?
বাড়িওয়ালা পাল্টা চেঁচালো, আমার বাড়িতে কোন সমস্যা নেই,
হুজুর আমি এনেছিলাম মিনাত পড়াতে, সংসার সুখের জন্য, মোনার জন্য দোয়া চাইতে, অসুস্থ ছিল, আমার বাড়িতে ভূতের বাড়ি বানানোর চেষ্টা করবেন না, খবরদার।
আমি চলে আসলাম আমার ফ্ল্যাটে, আমার জিনিসপত্র গোছাতে শুরু করলাম, কাপড় চোপড় নিয়ে এক কলিগের বাসায় উঠে যাব এই মাসটায়, এবং আগামী মাসে নতুন বাসায় উঠার জন্য মালপত্র নিয়ে যাব। গোছকাজ করার এক পর্যায়ে হঠাৎ কারেন্টটা চলে গেল, সাধারণত কারেন্ট যায় না এই বাসায় তেমন একটা, আমার আলাদা চার্জার লাইট নেই, কারেন্ট গেলে মোমবাতি জ্বালায়, সে অন্ধকার হাতড়ে হাতড়ে আমি লাইটারটা বের করলাম, আর তখনই ক্যাচ ক্যাচ করে ব্যালকনিতে দোলনার শব্দ হতে লাগলো, আমি সাথে সাথে যেন জমে গেলাম, চোখের সামনে ব্যালকনির দরজাটা একা একা খুলে গেল, আর আমার এতকাল ধরে দুঃস্বপ্নটা দেখা অবধি আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম, আমি একটা চিৎকার করতে যেতেই যেন বিদ্যুতের মতো ওটা আমার সামনে এসে লক্ষ্যের থাবা দিয়ে আমার মুখ চেপে ধরল। আশ্চর্যের বিষয়, আমি যেন জ্ঞান হারালাম না, আমি লক্ষ্য করলাম তার চেহারাটা বিভৎস হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে আরো বিকৃত হয়ে গেল, লক্ষ্য করলাম তার চোখ দিয়ে রীতিমতো পানি বেরিয়ে আসছে, একই সাথে পানির সাথে সাদা সাদা কিছু একটা বেরিয়ে আসছে, মুখ থেকে গল গল করে রক্ত বের হচ্ছে, তার চেহারাটা হঠাৎ করে বিকৃত হয়ে গেল, বিভৎস ভয়ঙ্কর হয়ে উঠল। আমি এই অন্ধকার কিসের প্রভাবে যেন স্পষ্টতা দেখতে লাগলাম, চারটা ধোয়া হয়ে গেল এবং ধীরে ধীরে ধোয়া চারটা পরম সুন্দরী কিশোরীতে পরিণত হলো, ওরা কাঁদছে, তারা যেন হঠাৎ করে নরম কণ্ঠে বলে উঠল, আপনি স্বপ্নে আমাদের দুঃখের রূপ দেখেন, অনেক ভয়ঙ্কর না দেখতে, আমাদের মুক্তি হচ্ছে না, বড্ড দুঃখ, আমি কাঁদতে লাগলাম। ওরা বলতে লাগল, আমরা নাকি হাঁস, হাঁস তো পানিতে ভাসে, হাঁসের চোখ কি পানিতে ভাসে, এটা জানতেই ধরে আনলো ওরা আমাদেরকে। আমি কাঁপতে কাঁপতে বললাম, কোথায়? ওরা আঙ্গুল উপরে দেখালো, আমি অনেক কিছু বুঝলাম কিন্তু আবারও বুঝলামও না। ওরা ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, আমাদের চারজনের লাশ গুম করা নাকি, আপনার পানিওয়ালা বুঝতেই পারেনি, তার ছেলেকে পাগলা গারোতে দেওয়া দরকার, চোখ উপরে ফেলে কতটা কষ্ট দিয়ে আমাদেরকে মেরেছে, ছেলেকে তো ধরিয়ে দেয়নি, আমাদেরকে গুম করে দিয়েছে, আমাদের লাশ কুচি কুচি করে কেটে রেখেছে, এবং একটা সময় কুকুরকে খাইয়ে দিয়েছিল। আমি বললাম, কি বলছেন উপরে? ওরা তখন বলল, আমাকে মুক্তি দিবেন, আমাদের প্লিজ মুক্তি দিবেন। আমি মাথা ঝাঁকালাম, ওরা বলল, আপনি যদি আমাদের মুক্তি দেন আপনার কিচ্ছু হবে না, বুঝেছেন তো কিভাবে মুক্তি দিতে হয়। আমি চুপ করে রইলাম, ওরা চারজন আমারও ধীরে ধীরে এক হয়ে গেল। সামনে আমি লক্ষ্য করলাম তারা ভয়ঙ্কর শির রূপ থেকে ধীরে ধীরে একটা মেয়ের রূপে আসলো, এবং ওটা ধোঁয়া থেকে উপরে উঠে গেল, এবং তার স্বরে বাড়িওয়ালা আত্মচিৎকার শুনলাম আমি, আর গ্যাসের গন্ধ নাকে আসতে লাগলো, অপার্থিক কণ্ঠে কেউ সুর করে পড়তে লাগলো, মোনারে মোনারে। আমি ব্যালকনিতে গিয়ে দোলনার আংটার কাছে লাইটারটা নিলাম, তারপর কিসের প্রভাবে কিসের প্ররোচনায় আমি লাইটারটা যেন ছেড়ে দিলাম। এক ভয়ঙ্কর শব্দ হল, ছিটকে পড়ার আগে আমি স্পষ্ট দেখলাম বাড়িওয়ালার সিল করা ব্যালকনিটা ধ্বংস হয়ে পড়ল, আর সাথে সিমেন্টের লোকানো চারটা পচা পুরনো কঙ্কাল বের হয়ে আসলো। ওগুলোর চোখ কি মরার আগে তোলা হয়েছিল তা বোঝা যায়নি। এ ছিল ঘটনা। জেফ্রি ভাই, ঘটনাটি ভালো লাগবে, আপনি পড়শুনাম। আমি মিলন আহমেদ, এই ঘটনার মূল লেখক রায়হান মাসুদ।
So here we are এবং চলে আসলাম কিন্তু লাইভে আপনাদের সাথে, আমি জেফ্রি খান সাথে আছি, এবং আজকেও কিন্তু লাইভে নতুন আরেকটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেছে। অলরেডি এপিসোডের ঘটনাগুলো কিন্তু বলা শেষ, এবং আপনাদের সাথে আবারও যুক্ত হয়ে গেলাম বেশ এক সপ্তাহ পরে আপনাদের কমেন্ট পড়ে ফেলার জন্য, এবং আশা করছি আপনাদের বেশ ভালোই লাগছে আজকের এপিসোডটা। যদিও নিশ্চয়ই সবাই জানেন যে প্রথমের দিকে কিন্তু প্রায় 30 মিনিটসের মতো সাউন্ডের সমস্যা ছিল, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, বিকজ আমার মানে পিসিতে এক প্রকার হ্যাং হয়ে গেছিল, কিছু করার ছিল না, সমস্যা ছিল যান্ত্রিক ত্রুটি যাকে বলি আমরা। সো আশা করছি এখন সেই সমস্যাটা মানে পার করে আমরা সুন্দর মতো ঘটনা শেয়ারও করে দিয়েছি এবং দারুণ রকমভাবে আপনারা এনজয় করেছেন আজকের এপিসোড, এবং আপনাদের কমেন্টও কিন্তু আজকে অনেক ভালো ভালো এসেছে। আজকের গল্পগুলো কিন্তু বেশ ভালো ছিল, তিনটা লং লং স্টোরি এবং আছে কিন্তু বেশ লম্বা একটা এপিসোড আপনাদের জন্য, মানে ভালো একটা এপিসোড আপনাদের জন্য আমি নিয়ে আসতে পেরেছি এবং আশা করছি আপনাদের বেশ ভালো লেগেছে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটু চেক করব যে আমার সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, এবং আমার কাছে মনে হচ্ছে আমি যেটা চেক করছি যে সাউন্ড মনে হচ্ছে একদম পারফেক্টলি ওকে আছে। এবং আমি এখন তাহলে আপনাদের কিছু কমেন্ট সেকশনে যাওয়ার আগে কিছু কথা বলতে চাই। পেতে অনেকে ঘটনা পাঠাতে চান, বাট ঘটনা পাঠানোর জন্য যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটা অনেকে জানেন না, সেই ইমেল আইডিটা আবারও বলে দিচ্ছি, preet.sathinmusic@gmail.com preet.sathinmusic@gmail.com অর্থাৎ স্বাধীন ফুল স্টপ preet@sathinmusic@gmail.com ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করে দেবেন। দ্যাটস ইট, আপনারা যে কোনো ঘটনায় সেন্ড করবেন অথবা বাট ডেফিনেটলি অবশ্যই ঘটনাটি কিন্তু আগে কোথাও প্রচুর হয়েছে এমন কোনো ঘটনা শেয়ার করবেন না দয়া করে, তাহলে চলবে। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই, আমি কিছু কমেন্ট রিপ্লাই করব, কমেন্ট কিছু পড়ব না, পড়লেই নয়, সেই কমেন্টগুলো যদি পড়ি তাহলে মোজামেল হক ভাইয়ের একটা কমেন্ট এসেছিল, ভাই এই স্টোরিটা পরে কন্টিনিউ করেন, অবিনাশ দাদার স্টোরি চাই, অবিনাশ দাদার অনেকদিন ধরে পাচ্ছি না, কি করবো বলুন। এছাড়া থেকে জাকারিয়া হোসেন বলেছেন, অপেক্ষায় আছি ভাই, মাগুরা থেকে শুনছি, শুনবো ইনশাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আশা করছি শুনেছেন। এছাড়া আমাদেরকে মোজামেল হক লিখেছেন, কই ভাই স্টার্ট হয় না কেন, এই যে স্টার্ট বললাম যে সমস্যা হয়েছিল প্রথমে মানে পুরো 30 মিনিটস পুরোপুরি সমস্যা হয়ে গেছে। এবং এমটি রহমান লিখেছেন, শুধু মিউজিক, এক্স্যাক্টলি এইটাই বললাম, সমস্যাটা হয়ে গেছে শুধুমাত্র মিউজিকের উপরেই। এছাড়া আমাদেরকে এমডি রহমান ভাই কমেন্ট করেছেন, মিউজিক সাউন্ড একটু কম হলে ভালো হতো। হ্যাঁ এক্স্যাক্টলি, একটু সাউন্ডও মনে হয় একটু সমস্যা হচ্ছে, মানে মিউজিকটা বেশি হয়ে গেছে। আর আবির ভাই লিখেছেন, রিফাত বাবা লিখেছেন, সালাম প্রেত ভাই, লাইভ মোবারক, আই লাভ ইউ প্রেত অ্যান্ড লাভ ইউ জশু ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আবির ভাই লিখেছেন, আগের মিউজিকটা ইউজ করেন, ভায়োলিনের সেই বিষণ্ণ মিউজিক, হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি ইউজ করব। এছাড়া থেকে নাইম হোসেন কমেন্ট করেছেন, ভাই এটা কি রাসেল ভাইয়ের ভূত ডট কম কিনা, না একেবারেই না, এটা প্রেত, এটা কখনই .com ছিল না, আশা করছি বুঝতে পেরেছেন ব্যাপারটা। এছাড়া আমাদেরকে আরও অনেকগুলো কমেন্ট করেছিলেন, যাক আলহামদুলিল্লাহ প্রতিটা কমেন্ট মোটামুটি পড়ে ফেললাম, এবং আলহামদুলিল্লাহ যে একটা ভালো এপিসোড কিন্তু আজকে আপনাদের সাথে উপহার দিতে পেরেছি যেটা মনে হচ্ছে আমার কাছে। এবং বেশ অনেকগুলো স্টোরি ছিল আজকে, প্রতিটা স্টোরি খুব বেশ ভয়াবহ ছিল, বেশ ইউনিক ছিল, এবং আশা করছি প্রতিটা স্টোরির পরেই আপনারা বেশ ভালো কিছু এনজয় করেছেন। সো আমার কিন্তু চলে যাওয়ার সময় হয়ে এসেছে, বিকজ ইউ নো রাত কিন্তু এখন 2 বাজে যদি বলি, তাহলে অনেক রাত হয়ে গেছে, এবং আই মাস্ট হ্যাভ টু গো, আর দেরি করে লাভ নেই, আই মাস্টার টু গো। এবং আশা করছি আপনাদেরও বেশ ভালো একটা সময় উপহার দিতে পেরেছি, এবং আপনারা কিন্তু ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এপিসোড। ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আপনাদের জন্য আরও লম্বা লম্বা সব স্টোরি কালেক্ট করবো এবং আপনাদেরকে শোনাবো, ইনশাল্লাহ বেশ ভালো রকমের এনজয় করবেন আপনারা। দেরি না করে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকাল মানে আগামী সপ্তাহে আবারও দেখাবো, ততক্ষণ তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম অ্যান্ড শুভরাত্রি সবাইকে।